exclusively on FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুটের 8.0 FM। আমি রাস্তারাচির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুট FM-এ। এবং আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন, ভালো ছিলেন এবং ভালোই থাকবেন, আর সবসময় ভূত FM এর সঙ্গেই থাকবেন। দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন। আমরা ভূত FM এর আরো একটি নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি আজকে, এবং এই এপিসোডটি যখন শুরু করছি তখন ঢাকায় মোটামুটি, মানে আমি ওয়েদারের সাথে ভূত FM এর সম্পর্ক আছে বলে প্রতিদিন এটা মনে করিয়ে দিই যে ঢাকায় আজকে মোটামুটি ঠান্ডা তেমন নাই বললেই চলে, বা ঢাকার বাইরে ডেফিনেটলি ঠান্ডা আছে, এবং শীতের রাতে ভূত FM জমজমাট হবে সেটাই আশা করব। তো আমি শুরুতে জানিয়ে দিই যে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তার আগে জানাই যে চলছে মানে ভাষার মাস ফেব্রুয়ারি, এবং এই ভাষার মাসে ভাষা শহীদদের ভূত FM এর পক্ষ থেকে, রেডিও ফুর্তির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি সালাম, বরকত, রফিক, জাব্বার সহ আরো অসংখ্য তাজা প্রাণ যারা মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, যারা মানে একেবারে অকুতভয়, বা যারা একেবারেই সেদিন চিন্তা করেননি যে কি হবে, ভাষার জন্য একদম ভাষার দাবিতে স্বাধিকারের জন্য যারা সশস্ত্র সেই পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলা ভাষা হবে রাষ্ট্রভাষা। তো এটা অনেক সাহসের ব্যাপার। তো আমরা যেন, আমরাও ঠিক একইভাবে যেন নিজের জায়গা থেকে একটি হলেও দেশের জন্য ভালো কাজ করি। যাই হোক, আমাদেরকে যদি SMS করতে চান তাহলে SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আপনারা অলরেডি জানেন, তারপরে আরো একবার জানিয়ে দিচ্ছি যে আমাদের যে ফেসবুক, আমাদের যে আগামী এপিসোডটি আছে, এপিসোডটিকে ডিফারেন্ট করার চেষ্টা করেছি আমরা, ম্যাক্সিমাম সেখানে ইমেইল থাকবে, কিছু অডিও ক্লিপ থাকবে, সো আপনারা চাইলে পাঠাতে পারেন আগামী সপ্তাহ জুড়ে, এবং তারপরে যারা স্টুডিওতে আসতে চান তারাও আপনাদের ইমেইলগুলো পাঠাতে পারেন। আমরা স্টুডিওতে আপনাদের খুব আনতে চাই, আসলে এটা আমাদের সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি। আর আমাদের ফেসবুক পেজে আপনি ভিজিট করতে পারেন। আপনারা দেখেছেন যে আমরা রেগুলার সেটা চেক করি, এবং যারা আমাকে ইনবক্স করেন তারা নিশ্চয়ই সেটা টের পান। এবং আমাদের ফেসবুকে চলে আসতে হলে যেটা করতে হবে, চলে আসতে হবে www.facebook.com/bhutfm.rasel অথবা www.facebook.com/radio.furti। এছাড়াও আপনি আমাদের আরজে রাসেল টুইটারে আপনি ফলো করতে পারেন। তো আমার নামের স্পেলিংটা হচ্ছে RJRUSSELL। তো এই হচ্ছে সব নিয়মকানুন বললাম, এখন আমরা ঘটনায় যাব। আমাদের প্রথম যে ঘটনাটিতে আমরা যাব সেটি আমাদের একজন নতুন অতিথি, আজকে প্রথমবারের মতো রেডিও ফুর্তিতে এসেছেন, এবং তিনি এসেছেন সাভার থেকে। যখন আমরা ঢাকায় অনেককে পাই না, তখন তিনি সাভার থেকে এসেছেন আমাদের ঘটনা শোনাতে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর কামিং। অ্যান্ড আমরা এখন আপনার ঘটনা শুনতে চাই। সবার আগে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
ধন্যবাদ রাসেল ভাই, আমি সাভার থেকে এসেছি। আমার নাম শামীম হোসেন সোহান, আমি একটা প্রাইভেট কোম্পানি সিম্ফনিতে জব করতেছি। তো আমি সাভার জোন সেলস এক্সিকিউটিভ অফিসার হিসেবে জব করতেছি সাভারে।
ওকে,
তো আমার যেটা ঘটনা ভাইয়া, এটা ঘটছিল 2010 সালের পয়লা বৈশাখের কিছুদিন আগে।
আচ্ছা, ঠিক আছে,
পয়লা বৈশাখের সময়, সেই সময় আমার, এটা আমার নানু বাড়িতে ঘটেছে। এটা ওই বাগেরহাট জেলার ফকিরহাট থানার একটা ঘটনা, আটটাকি গ্রামে, বাকিটা আমি আর বললাম না। তো ওই সেদিন কি ঘটছে, আমি সরাসরি ঘটনা যাবে,
থ্যাংক
ইউ। তো সেদিন যে ঘটছে, যে গ্রামে কি হয় যে মেলা হয়, বৈশাখী মেলা, বৈশাখী মেলা হওয়ার সময় ওই গ্রামের স্থানীয়রাই ওই মেলায় স্টল দেয়, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস স্টল দেয়। তো আমি আমি যখন নানু বাড়ি যেতাম, তো রাত্রেবেলা মানে চলার জন্য, ঠিক আছে, রাত্রেবেলা চলার জন্য আমাকে কি বলে যে হয় পারিবারিক লোক কেউ অথবা আশেপাশের প্রতিবেশীদের মধ্যে কেউ, মানে রাত্রেবেলা যাতে আমি ঘুরে টুরে ঠিক মতো বাসায় পৌঁছাতে পারি, সেই কারণে আমার সাথে কিন্তু থাকে। কিন্তু সেই সময়টা হয়েছে কি, সবাই ওই মেলায় ব্যস্ত থাকার কারণে সেদিন, তো সেদিন আর কেউ ছিল না।
আচ্ছা,
আমি আমাদের এখান থেকে জাস্ট গ্রামের বাড়িতে গেছি, সবার সাথে একটু বসতে হয়, একটু কথাবার্তা বলে, যে একজনের দোকান আছে মামা, তার দোকানে বসে কথাবার্তা বলে আমি বাড়ির পথে, বাড়ি কি অনেক রাত হয়ে গেছে, তো রাত প্রায় 11:45 মতো, আর গ্রামের রাত তো বুঝিনি রাসেল ভাই কিরকম, তো আমি বাড়ির পথে রয়েছি। তো আমাদের বাড়িতে যাওয়ার কথাটা আমি বলতেছি যে কিভাবে যেতে হয়, যে মেইন রোড থেকে একটা ইটের সলিং পড়বে।
আচ্ছা,
ইটের সলিং থেকে বাম দিকে গেলে আবার পাকার রাস্তা, কিন্তু দুই পাশে হলো বাগান, ইভেন কি মানে কিছু কিছু দূরে আপনার বাড়ি ঘর আছে, তারপর আমাদের বাড়ির এরিয়া শুরু হয়, আমার আত্মীয় স্বজনের বাড়ি আছে। তো আমি ওই মেইন রোড দিয়ে চলে আসছি, তো তখন সবকিছু নর্মাল, ঠিক আছে, সবকিছু নর্মাল ছিল। ইভেন কি বলে যে আমার কাছে বলতে খুব ই হবে, আমার কাছে 4 টাকা ছিল, আর গ্রামে একটা চানাচুর পাওয়া যায় খুব মজার, আমি ওটা খাই, তো আমি 2 প্যাকেট 2 টাকা দামের চানাচুর, মধুবন চানাচুর, ওটা আমি কিনে নিলাম। মানে আমি খেতে খেতে তারপর বাসে যাবার জ্যোৎস্না রাত ছিল এবং রাস্তাটা দেখা যাচ্ছিল।
আচ্ছা,
তো ওইখানে আমাদের ওই রাস্তাতে গ্রামের মানুষ সচরাচর বলে থাকে যে ওই রাস্তা দিয়ে মানে দুইটা জিনিস, একটা হলো দুইটা সাপের আনা যাওয়া আসা আছে ওইখানে রাত্রেবেলা, আর হলো এই যে ভয়টা।
আচ্ছা,
নর্মাল ভয়টা। তো আমি, আমার কাছে টর্চ ছিল না, ঠিক আছে, আমি চানাচুর খেতে খেতে চাঁদের আলোতে দেখে যাচ্ছি। তো যেতে যেতে ওখানে কোনো মানে তিনটা জিনিস পড়ে রাস্তায়, যেতে তিন রাস্তার মোড় সহ একটা কালভার্ট পড়ে, তিন রাস্তা, এবং তার কিছু দূর গেলেই আপনার একটা পুরানো ব্রিটিশ আমলের পুকুরে, যেটা আমাদের নানুবাড়ি আমাদেরই পুকুর, পুকুর পরে, এবং তারপরে পুকুরের সাথে একটা কবরের, আমাদের পারিবারিক কবরস্থান আমার নানুদের, কবরস্থানের অপোজিট সাইডে বিশাল একটা বাঁশ বাগান আছে, যেখান থেকে মানুষ আসলে অ্যাকচুয়ালি ভয় পায়। তো এটা অনেক আগে থেকেই শুনে আসতেছি ছোটবেলা থেকেই।
আচ্ছা,
তো আমি ওইভাবে পথ ধরে হেঁটে যাচ্ছি, বাসায় যাচ্ছি। তো যখনই আমি ওই তিন রাস্তার মোড়ের কালভার্টের কাছে আসছি, তখন ওই খুলনার ভাষা তো আর ঢাকার ভাষা তো একরকম হবে না, তো আমাকে ওইখানে ওই রকম রাত্রেবেলায় 12:15 দিকে আমাকে রাত্রেবেলায় ঠিক ঢাকার ভাষায় আমাকে একজন মানে পিছন থেকে ডাকতেছে, ওই কই যাস। আমি না দাঁড়াই গেছি, তো এখানে কাজল নামে একটা মামা ছিল প্রতিবেশী, তো উনি সবসময় আমাকে পৌঁছায় দিত।
আচ্ছা,
তো আমি কতক্ষণ দাঁড়াই, কিন্তু ওনারা তো মেলায় ব্যস্ত, আমি এটা জানি, তার স্টল নিয়ে তাদের ব্যস্ত, তার স্টল করতেছে। তো আমি কতক্ষণ দাঁড়ানোর পর আমি বললাম, কে কাজল মামা? তখন কোনো কথা, কোনো অ্যান্সার আসতেছে না। তো এরপরে যাচ্ছি, যখন আমি পুকুরের কাছাকাছি, এবং একটা কনস্ট্রাকশনের বাড়ি মানে বাড়ি বানাচ্ছিল একজন, ঠিক আছে, রাস্তার অপোজিট সাইডে, মানে পুকুরের অপোজিট সাইডে, তো পুকুরের কাছে যখন আসছি, তখন সেম আরো ভরা কণ্ঠ যে ওই কই যাস, এটা বললে তখন আমি একটু ভয় পেয়ে দাঁড়ায় যাই। দুই ধরনের ভয় পাই কি, মানে মানে আমার মামারা তো এখানে রাজনীতি করে, তো এই রাজনীতি করার কারণে অনেক শত্রুপক্ষ থাকে, তাদের হামলা হইতে পারে, গ্রামে তো জানেনি
পিছনে, আপনার মাথার মধ্যে তখন এই সমস্ত
জিনিসগুলো ঘুরতেছে। আর একটা জিনিস ঘুরতেছে, ওই যে ভয়টা, মানে ভয় মানে দুইটা মিলায়, মানে বলবো না কম বেশি, মানে দুইটাই আমার কাছে মানে ইলাকতেছে। তো আমি বেশ অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম, প্রায় 3-3.5 মিনিট।
আচ্ছা,
3.5 মিনিট দাঁড়ায়, চুপচাপ দাঁড়ায় থেকে একটু মানে কয়েক কদম হাঁটলে ওই যে কবরস্থানটা আর ওই বাঁশবাগানের মাঝখানে। এবং আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আমাদের যে কবরস্থানটা আছে, কবরস্থানের অপোজিটে যে বাঁশবাগানটা, ওইখান থেকে ব্রিজের মতো করে একটা মানে বাঁশ গেছে, যেটা কবরস্থান কিছু। তো আমি যখন কয়েক কদম পার হয়ে যখন আমি আসছি, মানে কবরস্থান মাঝখানে রাস্তা, আমি উপরে বাসটা আর ওই পাশে হলো বাঁশবাগানটা, ঠিক তখন আমাকে বলল, আই তরে না বললাম এদিকাইতে, তুই কই যাস? এইভাবে বললে তখন এই কথাটা কিভাবে আসছে, না পিছন থেকে, না পাশ থেকে, না সামনে থেকে, না ডান সাইড থেকে, মানে চারিদিক থেকে আসলো কথাটা, আওয়াজটা চারিদিক থেকে আসলো। আর কেন যেন আমার মানে চোখটা সম্মানে উপরে চলে গেল, তখনই আমি দেখি কি যে ওই বাসের নিচে আমি দাঁড়ানো, প্রায় 12-13 ফিট উপরে বাসের নিচে দাঁড়ানো, আর ওই যে হাত এবং পা, হাঁটু আর হাঁটু হাত ধরে যেভাবে মানে কেউ বসে থাকে, বসে থাকে একদম মানে বডি মিলায় তো ওই, আর ফেসটা একেবারে সমান, ফেসটা একেবারে সমান, মানে মনে হবে কি ওইখান থেকে কিছু বের হয়ে আসবে না। কিন্তু আমি যেটা দেখলাম আমি তাকানোর পর, যে মানে দেখলাম কি যে লাল, মানে কোনো চোখের মনি নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট লাল একটা রক্ত, মানে ব্লাড, জাস্ট এ ব্লাড, ব্লাডের চোখ এবং জিব্বাটা একদম রক্ত, মানে জিব্বাটা বের হয়ে আসলো এবং টপ টপ করে রক্ত পড়তেছে, আমার গায়ে না, আমার মানে কোথায় পড়তেছে সেটা আমি খেয়াল করিনি, কিন্তু টপ টপ করে রক্ত পড়তেছে, রক্ত পড়া থাকলে সেটা দেখে মানে আসলে আমি লাইফ ফার্স্ট টাইম এরকম জিনিস দেখলাম। তো মানে ওই সময় আমি
হামাগুড়ি দিয়ে আসছিল, মনে হয়
হামাগুড়ি দিয়ে না এভাবে বসে আছে, জাস্ট
মানে হাত দুটো বাঁকা করে
এইভাবে বসে আছে, মানে মনে হচ্ছে কি আমার দিকে তাকা, মানে আমার দিকে তাকানো সমানটা। আর ওইখান আমি যখন তাকালাম তখন ওই কালো, মানে ওই কালো থেকে চোখ দুই, মানে চোখ দুইটা লাল হয়ে গেল আর এই জিব্বাটা বের হয়ে আসলো। তখন আমি মানে আমি জানি না আমি মানে ওই সময় মানে মানে সেন্সটা কিরকম ছিল আমার, আমি এটা বলতে পারবো না, জাস্ট এইটুক মনে আছে আমি এইটুক বলছিলাম যে তুই থাক আমি গেলাম, এটা বলে আমি দৌড় দিছি। দৌড় দেওয়ার পর আমাদের মানে ওই কেয়ারটেকার ছিল, আমাদের বাড়িতে দেখাশোনা করতো উনি আমরা না থাকলে, তো ওই কেয়ার আমি যখনই দৌড়াই উঠানে ঢুকছি তখন আমি কেয়ারটেকার দেখে একটা চিৎকার করে মানে সেন্সলেস হয়ে যাই, ন্যাচারালি সেন্সলেস হয়ে যায়। এবং পরের দিন ঘুম থেকে সকালে যখন উঠি তখন দেখি আমার গায়ে অনেক জ্বর, অনেক জ্বর ছিল, জ্বর থাকার পর এবং সবার সাথে শেয়ার করলাম বিষয়টা, মানে এই এই কি হয়েছে, এই এই ঘটনা হয়েছে, এরকম এরকম আমি দেখে ভয় পাইছি। তো সবাই বলল যে হ্যাঁ কিছুদিন ধরে আবারও ভয় পাচ্ছে, মানে আগে ভয় পাইতো কিছুদিন ধরে আবারও ভয় পাচ্ছে, এই এই গেল সেদিন ঘটনা, সবই নর্মাল, সবই নর্মাল। তো তার ঠিক কিছুদিন পর আমি রাত্রেবেলা ওই জানলার পাশে বসে গান, হেডফোনে গান শুনতে,
ওইখানেই
না না ওইখানে না আমার বাসায়,
বাসায়
না 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 ওইখানেই,
আচ্ছা ওইখানে সেটাই বলছি, হ্যাঁ
গ্রামেতেই নানুবাড়িতেই আমি জাস্ট ওই কি বলে যে গান শুনতেছি। তো এটার ঘটনা হলো ছোটবেলায় যখন আমি যে বলছিলাম যে আমি ঢাকায় ছিলাম, তো ওই হাজারিবাগে, তো ওইখানে আমার এক দাদি ছিল, উনি মারা গেছে 2002 সালে, আর এই ঘটনাটা বলছি আমি 2010 সালের। তো কেন এটা রিলেটেড আমি এটা বলতে পারবো না, ঠিক আছে। তো আমি বসে গান শুনতেছি, তো আমাদের বাড়ির মানে জানলা দিয়ে উঠান, উঠানের পরে একটা রাস্তা গেছে, এটা খাল, খালের দিক চলে যায়, বাগান দিয়ে খালের দিক চলে যায়। তো আমি মেইন রোড থেকে দেখতেছি কি যে মানে মানে না আমি কানে হেডফোন হঠাৎ করে বললাম যে হঠাৎ করে দেখি সব কেমন যেন গ্রে গ্রে হয়েছে, আমি বুঝতে পারতেছি আপনার শার্টের কালার ব্লু বাট কিন্তু গ্রে, আমি দেখতে পাচ্ছি মানে পাতার কালার গ্রিন বাট গ্রে মনে হইতেছে, গ্রে গ্রে। ঠিক সেই মুহূর্তে দেখি উনি একটা লাঠি ভর করে হাঁটত, একটা লাঠি, বড় লাঠি, দেখি কি স্পষ্ট তাকে বোঝা যাচ্ছে অন্ধকার, তারপরও তাকে বোঝা যাচ্ছে সেই দাদি যে কখনোই ওই মানে বাগেরহাট বাগেরা খুলনা কোথাও যায়নি, সে হাজিরবাগের জন্ম, হাজিরবাগেই মৃত্যু। সে ওই ভর দিয়ে 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 ওই খাল মানে খালের দিক চলে গেল, বাগান হয়ে খালের দিক চলে গেল। আমি তাড়াতাড়ি জানলা টালনা বন্ধ করে দিয়ে মানে ওই মুহূর্তে তাড়াতাড়ি জানলা টালনা বন্ধ করে দিয়ে আমি জাস্ট শুয়ে পড়লাম। সকালবেলা আমি আম্মুকে বললাম আম্মু এরকম এরকম আমি দেখছি, আম্মু তো বলে অ্যাজ ইউজুয়াল যে এগুলা কিছু না, তুমি এখানে এখানে আসছো গ্রামের, তোমার পরিবেশ ই হচ্ছে না, তুমি ঢাকায় চলে যাও, তোমার পড়াশোনা আছে, তুমি ঢাকায় চলে যাও। আমি ঢাকায় চলে আসলাম, নর্মালি চলতেছিলাম এমনি পড়াশোনা করা, এদিক ওদিক যাওয়া, এগুলো নর্মালি নর্মালি চলতেছিলাম। কিন্তু এটা জাস্ট এক বছর একটা গ্যাপ গেছে, এক বছরের ভিতর কিচ্ছু
কিচ্ছু হয়নি,
কিচ্ছু হয়নি, নাথিং, মানে এরকম কোনো কিছুই হয়নি মানে যেটা মানে আমি নোটিস করবো। ঠিক 2012 সালে জাস্ট ফ্যামিলির সাথে একটা কথা কাটাকাটি নিয়ে আমি বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পর আমি আর কি বলে যে আমি এক আমার এক বড় ভাইয়ের বাসায় যেয়ে থাকি, তাদের বাসাটা অনেক পুরানো,
আচ্ছা
অনেক পুরানো, এই মানে এটা হাজারিবাগে, এটা অনেক পুরানো, পাবে ভাই। তো পাভেল ভাইয়ের বাসায় যেয়ে থাকি। তো অনেক কাছে শুনি পাভেল ভাই আবার একটু মানে জিকির টিকির করত, অনেক কিছু জিকির টিকির করত। তো পাভেল ভাইয়ের মুখে শুনতাম, আরো কয়েকজনের মুখে শুনতাম যে তাদের বাসা অনেক পুরানো, কিছু গাছ গাছালি আছে, মানে গাছের বাড়ি বলতো। তো গাছের বাড়ি আছে, তো ওই কি বলে যে ওখানে অনেক কিছু অনেকে দেখে, আন্টি বলে মানে তার মা, আমার পাভেল ভাইয়ের মা উনি দেখছে, পাভেল বড় ভাবি দেখছে। তো যেটা আমার যেটা আমি দেখছি যে একদিন দেখি কি যে ওই মশারি টাঙায় ঘুমায় আছি, পুরানো বাড়ি যেহেতু মশারির উপর ডোপরটা একটু বেশি, গাছপালা আছে, তো ঘুমায় আছি, তো মশারি টাঙানো, তো দেখলাম মানে হঠাৎ করে মানে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর আমি দেখি কি যে খাটো, পেটটা অনেক বড়, মানে মানে বলবো কি একদম খাটো কিন্তু পেটটা অনেক বড়, মাথাটাও মানে পেটের থেকে, মাথাটা পেটের থেকে আরো বড় এরকম, মানে যে আন্টি আছে আন্টির রুমে ঘুরতেছে।
আচ্ছা,
আমি এখান থেকে পুরানো বাড়ি তো মানে উকি দিলেই দেখা যাচ্ছে, এরকম ঘুরতেছে। তখন আমি পাভেল ভাইয়ের মানে আমি পাভেল ভাই দেখেন ওইটা কি, পাভেল তো ঘুম, পাভেল ভাই দেখেন ওইটা কি, তো পাভেল ভাই না হাসতেছে, হাসতে হাসতে বলতেছে কি যে ওরকম কিছু না, আমাদের বাসায় থাকলে এরকম অনেক কিছুই দেখা, এরকম অনেক কিছুই দেখা যায়। তখন আমি যে পুরনো এগুলো তাকে বলি নাই, আমি শেয়ার করলাম বুঝা হইতে পারে অনেক কিছু, কিন্তু আমাদের বাসায় থাকলে এরকম অনেক কিছুই দেখা যায়, এটা পুরানো আমলের বাড়ি, ঠিক আছে, আমাদের বাসায় এরকম অনেক কিছুই ঘটনা ঘটে, এরকম দেখা যায়। তা গেল ওইখানে ওইরকম এভাবে চলে গেল, ওইখানে থাকলাম। এরপর এর আর কিছু দেখলাম না। আরেকদিন যেটা হয়, আমি ওখান থেকে চলে আসলাম, একটা ম্যাচ ভাড়া করে চলে আসলাম। ম্যাচ ভাড়া করে চলে আসার পর ওই কি বলে যে ম্যাচে, তা আমরা তিনজন ছিলাম, ম্যাচে আমরা তিনজন ছিলাম। তো তিনজনের মধ্যে একজনের নাম ছিল সুমন, সুমন তো সে আমাদের রান্নাবান্নার বিষয়টা দেখতো, আমরা কেউ রান্না করতে পারতাম, সে আমাদের রান্নাবান্নার বিষয়টা দেখতো। তো সে হঠাৎ করে একদিন নাই, একদম নাই নাই, তার বাড়ি ছিল বরিশাল। তো ওই বরিশালে আমরা ওই কন্ট্যাক্ট করলাম যে আচ্ছা হঠাৎ করে সুমন বাজারে গেছে কেন নাই, মানে বেশ কয়েকদিন পর, চার পাঁচ দিন পর। তখন আমরা বললাম যে সুমন তো দুই বছর আগে মারাই গেছে।
আচ্ছা, আমরা আপনার ঘটনা বাকিগুলো আরো শুনবো, একটা মানে এখনো নিশ্চয় অনেক প্রবলেম হচ্ছে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরিগুলো, এবং সেটা যদি আপনার সেই রাতের কথা যদি মনে করা যায়, আপনি যে ভিজুয়ালের কথা বললেন, যে ভদ্রলোকের কথা বললেন, বা ভদ্রলোক বা অশরী যে যাই বলি না কেন, যার কথা বললেন, তাকে তার কথা যদি কেউ কল্পনা করেন, তাহলে একটা অদ্ভুত শিষ্যের একটা অনুভূতি যে কারোরই হবে। আবার ঠিক একই সাথে আপনি যে ঘটনাটা বললেন যে পরবর্তীতে আপনি একজন লোককে দেখেছেন যে লোকটির পেটটা অনেক বড়, মাথাটা আরো বড়, সেটাও যদি কেউ কল্পনা করেন তাহলে সেটাতেও ভয় পেতে হবে। ইমন এবং বর্ষা রাজশাহী থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন শুনছি ভালো লাগছে। জ্যাকলিন আমাদের নাটোর থেকে এসএমএস করেছেন। এছাড়াও আমাদের এসএমএস করেছেন এমডি নূর আলম এবং রাজন। আমাদেরকে ইমরান নাজির লিখেছেন যে স্টোরিগুলো সো হরিবল। আমাদেরকে শিলা খুলনা থেকে এসএমএস করেছেন, ভাইয়া সানডে আমার ম্যাথ এক্সাম, ম্যাথ করছি অ্যান্ড আপনাকে শুনছি। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন, ভাইয়া আই মিস মাই ওয়াইফ বিকজ শি ইজ নাও ঢাকা। আমাদেরকে তুহিন লিখেছেন যে ফার্স্ট ঘটনাটা অনেক ভালো ছিল। আমাদেরকে লিখেছেন, দেখতে পাচ্ছি রূপ এবং ঈশ্বরগঞ্জ থেকে তিনি লিখেছেন। মনির আজম মুক্তা আমাদের লিখেছেন, সুমাইয়া আমাদের লিখেছেন খুলনা থেকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি এমডি বুলবুল এসএমএস করেছেন আমাদেরকে আশরাফুল সহ আরো অনেকে। আমি এখন একটা ঘটনা আপনাদের শোনাতে চাই, যে ঘটনাটি আমাদের একজন পাঠিয়েছিলেন, তিনি আজকে আসতে পারেননি। তো আমরা খুব চেয়েছিলাম যে তিনি আসেন, কিন্তু তার চাকরির কারণেই তিনি এখানে উপস্থিত হতে পারেননি জানিয়ে দিয়েছেন। তো আমরা তার ঘটনাটা একটু পড়ে শোনাতে চাই। তো উনি যেভাবে লিখছেন আমি সেভাবে পড়ছি। রাসেল ভাই আসসালামু আলাইকুম, জানতে চাইব না কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালোর তলে। আমার নাম আব্দুসালাম, আমি গাজীপুরে একটা কোম্পানিতে আইটি অফিসার হিসেবে কাজ করছি। আমার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। আমি এবং আমার স্ত্রী দুজনেই ভূত এফএমের বড় ফ্যান। আজ সবার সাথে আমার স্ত্রী এবং আমার শ্বশুরের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। সমস্যার কারণে স্টুডিওতে আসতে পারব না, তাই ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। এই ঘটনাটি আমার স্ত্রী আমাকে বলেছেন। ঘটনাটি প্রায় 17-18 বছর আগে। আমার স্ত্রীর বয়স তখন আনুমানিক 5-6 বছর। আমার শ্বশুরের খালা মারা যাওয়ার কারণে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার স্ত্রী রওনা হয় আমার শ্বশুর খালার বাড়ি আমার শ্বশুরের খালার বাড়ির দিকে। আমার শ্বশুরের খালার বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। তখন ছিল বর্ষাকাল। আমার শ্বশুর একটা বাইসাইকেলে এবং আমার শাশুড়ি এবং আমার স্ত্রী ভ্যানে করে যায়। সেখানে পৌঁছানোর পরে গোসল, জানাজা, নামাজ পড়াতে আসরের আজান পড়ে যায়। তারপর কবরস্থানে নেওয়া হয় লাশটিকে। একটু কবরস্থানের বর্ণনা দেই। কবরস্থানটি ছিল অনেক পুরাতন। কবরস্থানের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। কবরস্থানটির কোনো দেয়াল বা সীমানা বা কোনো গেট ছিল না, কারণ কবর কোনটা ঠিক মতো সেটাও বোঝা কার কবর কোনটা সেটাও ঠিক মতো বোঝা যেত না। গ্রামের একটা কর্নারে কবরস্থানটি ছিল। বর্ষাকাল হওয়ার কারণে কবরস্থানটিতে হালকা পানি উঠে যায়। কবর খোঁড়ার সময় অনেক কষ্টে কবর খোঁড়া হয়, কারণ পানি উঠে যাচ্ছিল বারবার। লাশটি কবরস্থানে নেওয়ার সময় আমার স্ত্রী মানে কবরস্থানে বর্ষাকাল হওয়ায় কবরস্থানটিতে হালকা পানি উঠে যায়, কবর খোঁড়ার সময় অনেক কষ্ট হচ্ছিল এবং কবর খোঁড়া হয় অনেক কষ্টে কবর খোঁড়া হয় কারণ পানি উঠে যায় উঠে যাচ্ছিল। লাশটি কবরস্থানে নেওয়ার সময় আমার স্ত্রী জেদ ধরে সেও কবরস্থানে যাবে। সবাই তাকে অনেক নিষেধ করার পরেও সে কবরস্থানে যাবেই। পরে কান্নাকাটি শুরু করলে আমার শ্বশুরের এক খালাতো ভাই এক খালাতো বলে ঠিক আছে এক খালা বলে ঠিক আছে ও তো ছোট বাচ্চা নিয়ে চলো আমার কাছে থাকবে তোমার খালাতো ভাই হবে আমার কাছে থাকবে কোনো সমস্যা হবে না। পরে লাশটিকে কবরস্থানে নেওয়া হয়। আমার শ্বশুর আমার স্ত্রীকে বলে বাবা তুমি তোমার আঙ্কেলের সাথে এক জায়গায় দাঁড়িয়ে থাকবা কোথাও যেও না যেখানে কবর দেয়া হবে তার থেকে একটু দূরে সবাই যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গায় আমার স্ত্রীকে রেখে দেয়া হয় এবং শ্বশুর কবর দেওয়ার জায়গায় চলে যায়। একটু পরে আমার স্ত্রী সেই আঙ্কেলের বাবা আঙ্কেল সেই আঙ্কেল বলে সেই আঙ্কেলকে বলে যে বাবা তুমি একটু দাঁড়াও আমি আসছি বলে সেও কবর দেওয়ার জায়গায় চলে যায়। আমার স্ত্রী ছোটবেলায় একটু বেশি দুষ্টু ছিল এবং এখন সে দেখবে যে কিভাবে কবর দেয়া হয়। সে লোকজনের ভেতর থেকে বের হয়ে যায় এবং কবর দেয়ার জায়গায় অন্য পাশ দিয়ে যেই উকি দিয়ে দেখতে যাবে এমন সময় পুরাতন একটি কবর ভেঙে আমার স্ত্রী কবরের ভেতরে পড়ে যায়। কারণ মাটি ভেজা থাকার কারণে এমনটি হয়। কবরের ভেতর পড়ে গিয়ে আমার স্ত্রী চেঁচানো শুরু করে দেয়। পরে সবাই গিয়ে আমার স্ত্রীকে হাত ধরে তুলে সাথে সাথে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে সবাই আমার স্ত্রী এবং আমার আঙ্কেলকে রাগ করতে থাকে সবাই কেন ওকে ছেড়ে গেল। পরে আমার স্ত্রীর হাত পা ভালো করে ধোয়ানো হয় কারণ সারা গায়ে কাদা লেগেছে। লাশটি দাফন শেষ হতে হতে মাগরিবের আজান পড়ে যায়। আমার শ্বশুর আমার শাশুড়িকে বলে এখন তো রাত হয়ে গেছে তোমরা এখানে থাকো কাল সকালে চলে এসো আমি একাই চলে যাচ্ছি কারণ বাসায় গরু ছাগল রয়েছে। আমার শাশুড়ি বলে ঠিক আছে তুমি চলে যাও আমরা কাল সকালে যাব। এবার আমার স্ত্রী এই জেদ ধরে সে বাবার সাথে বাড়ি চলে আসবে। সবাই বলে বাবা এখন এত রাত হয়ে গেছে তুমি এখন থাকো কাল সকালে তোমার মার সাথে যেও। আমার স্ত্রী কোনো কথাই শুনবে না সে তার বাবার সাথে বাড়ি আসবে। পরে আমার শ্বশুর বলে ঠিক আছে আমার সাথে যাক 4-5 কিলোমিটারের বেশি সময় লাগবে না। পরে আমার শ্বশুর এবং আমার স্ত্রী বাইসাইকেলে করে বাড়ির দিকে রওনা হয় এবং আমার স্ত্রী সাইকেলের পেছন দিকে বসা ছিল। গ্রামের কাঁচা রাস্তা আর মাঝে মাঝে হালকা কাদা এবং হালকা কাদা আছে কারণ তখন বর্ষাকাল ছিল। গ্রাম শেষ হয়ে হলে পরে রাস্তার প্রায় 1 কিলোমিটার ফসলের জমির মাঝ দিয়ে গেছে এবং কোনো বাড়িঘর নেই। গ্রামের শেষের দিকে একটা মেহগনি গাছের বাগান ছিল তার পাশ দিয়ে রাস্তাটা গেছে। রাত হয়ে যাওয়ায় রাস্তায় লোকজনও ছিল না। আমার শ্বশুর আস্তে আস্তে সাইকেল চালাচ্ছে যেন মেহগনির বাগানের কাছে আসে এবং হঠাৎ সাইকেলের চেইন পড়ে গেল। মেহগনি যখন মানে মেহগনি বাগানের কাছে আসে সেই মুহূর্তেই সাইকেলের চেন পড়ে গেল। আমার শ্বশুর সাইকেল থামিয়ে চেনটা ঠিক করল মানে চালাচ্ছে 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 যেই মেহগনির বাগানের কাছে আসে তখনই সাইকেলের চেন পড়ে গেল। আমার শ্বশুর সাইকেল থামিয়ে চেন ঠিক করল। যখন চেন ঠিক করে তখন আমার স্ত্রী সাইকেলের ওপরেই বসা ছিল। আমার শ্বশুর খেয়াল করল তার পাশ দিয়ে একটা কালো বেড়াল দ্রুত চলে গেল। আমার শ্বশুর চেইন ঠিক করে আবার সাইকেল চালানো শুরু করলো এবং আমার এবং খেয়াল করলো হঠাৎ খুব জোরে বাতাস বইতে শুরু করলো। হঠাৎ করে এত বাতাস, আমার শ্বশুর এবার একটু ভয় পেয়ে যায়। আমার শ্বশুর খুব সাহসী ছিল, সে ওইভাবেই সামনের দিকে এগুতে থাকে। একটু পরে আবারও সাইকেলের চেন পড়ে যায়। সে আবারও সাইকেলের চেন ঠিক করে এবং আমার স্ত্রী তখন সাইকেলে বসা ছিল। আমার শ্বশুর আবারও দেখতে পেল তার পাশ দিয়ে সেই কালো বিড়ালটি দ্রুত আবারও দ্রুত চলে গেল। আমার শ্বশুর চিন্তা করল, কি ব্যাপার, এমনটা হচ্ছে কেন? আমার শ্বশুর আবার যেই সাইকেলে উঠতে যাবে তখন মেহগুনির বাগানের দিকে তাকিয়ে যা দেখতে পেল তা দেখার জন্য আমার শ্বশুর খুবই ভয় পেয়ে যায়। সে দেখল মেহগুনি গাছের ডালের উপরে সাদা কাফনের কাপড় পরে একজন লোক বসে আছে, যার দেহ আছে কিন্তু মাথা নেই। এটা দেখে আমার শ্বশুর খুব ভয় পেয়ে যায় এবং আমার স্ত্রীকে সাইকেলের পেছন দিক থেকে সামনে নিয়ে আসে এবং কোলের ভেতরে শক্ত করে ধরে সাইকেল না চালিয়ে ঠেলা শুরু করে যায়। কারণ তখন সে কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। সাইকেল ওভাবে ঠেলতে ঠেলতে মেহগুনি বাগান ছেড়ে চলে আসে। কিছুদূর যাওয়ার পরে আমার শ্বশুর আমার স্ত্রীকে বলে, বাবা তুমি এখন চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আমার স্ত্রী কথা মতো চোখ বন্ধ করে। আমার শ্বশুর দেখতে পায় যে রাস্তার মাঝখানে বিশাল আকৃতির একটা সাদা কাফন পরানো লাশ পড়ে আছে। আমার শ্বশুর এটা দেখে সে আরো ঘাবড়ে যায়, ভাবতে থাকে এবার সে কি করবে। এবার শ্বশুর চিন্তা করল, ভয় পেলে চলবে না, যেভাবেই হোক আমার মেয়েকে নিয়ে বাসায় যেতে হবে। আমার শ্বশুর আমার স্ত্রীকে আবারও বলে, বাবা আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলবা না, কারণ আমার স্ত্রী ওইটা দেখলে হয়তো ভয় পেয়ে যাবে এবং কোনো ক্ষতিও হয়ে যেতে পারে। আমার স্ত্রী বলে, ঠিক আছে। আমার শ্বশুর দেখতে পেল লাশের পাশ দিয়ে হালকা একটু ফাঁকা জায়গা আছে যা দিয়ে সাইকেল চালিয়ে চলে যাওয়া যাবে। আমার শ্বশুর দেখল লাশটি কোনো নড়াচড়া করছে না বা কোনো শব্দও করছে না। আমার শ্বশুর সাহস করে সাইকেল চালানো শুরু করল এবং ঠিক সেই মুহূর্তে আমার স্ত্রী এবং তখন আমার স্ত্রী একটা বাজে গন্ধ পেল এবং আমার শ্বশুরকে বলল, বাবা এটা কিসের গন্ধ? আমার শ্বশুর বলল, কিছু না, তুমি চোখ বন্ধ করে থাকো। এবার আমার শ্বশুর লাশটিকে ভালোভাবে অতিক্রম করে চলে যায় এবং শুনতে পায় পেছন থেকে আমার শাশুড়ি ডাকছে। আমার স্ত্রী বলে, বাবা মা পেছন থেকে ডাকছে, দাঁড়াও মাকেও সাইকেলে নিয়ে যাই। আমার শ্বশুর বলে, বাবা তুমি চুপ করে থাকো, চোখ বন্ধ করে রাখো, চোখ বন্ধ করে এবং চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আমার শ্বশুর খুব জোরে জোরে সাইকেল চালাতে থাকে কিন্তু দূরে আসার পরে একটি বাঁশ বাগান সামনে পড়ে। নতুন করে বাগান বানানো হয়েছে, মাত্র 20-30টা বাঁশ সেই বাগানে আছে। আমার শ্বশুর একটু দূর থেকে দেখতে পায় বাগানের বাঁশগুলো রাস্তার উপরে ভেঙে পড়ছে, আবার রাস্তা থেকে উপরে উঠে যাচ্ছে। তারপর সে লক্ষ্য করল সেই মাথা কাটা ব্যক্তি বাঁশ বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে এবং তাকে হাত ইশারা করে ডাকছে। এবার আমার শ্বশুর খুবই ভয় পেয়ে যায় এবং সে কি করবে বুঝে উঠতে পারছিল না। বৃষ্টি হওয়ার কারণে রাস্তার দুই পাশে পানিতে ভরা, রাস্তা থেকে নেমে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। আমার শ্বশুর আমার স্ত্রীকে বুকের ভেতরে করে আয়াতুল কুরসি পড়তে থাকলো। হঠাৎ সে পেছন থেকে সাইকেলের শব্দ শুনতে পেল এবং একটা লোক এসে বলছে, কি ব্যাপার, এত রাতে একটা ছোট মেয়েকে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার শ্বশুর পেছনে ফিরে তাকিয়ে দেখে একটা লোক সাইকেলে করে আসছে। আমার শ্বশুর সেই লোকটিকে হাত পা জড়িয়ে ধরে বলে, ভাই আমার মেয়েটিকে বাঁচান, আমার মেয়েটিকে বাড়ি পর্যন্ত আমার সাথে এগিয়ে দিয়ে আসেন। লোকটি বলে, কেন, কি হয়েছে? আমার শ্বশুর বলে, দেখেন পেছনে বাঁশের বাগানের ভেতরে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটি বলে, কই, কিছুই তো নাই। আমার শ্বশুর পেছনে তাকিয়ে দেখে সত্যিই কেউ নেই এবং বাঁশগুলোও কোনো নড়াচড়া করছে না। আমার শ্বশুর বলে, আপনি আগে আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসেন, পরে আপনাকে সবকিছু বলছি। অনেক বলার পরে সেই লোক আমার শ্বশুর এবং আমার স্ত্রীকে বাড়ি পর্যন্ত দিয়ে যায়। বাড়িতে আসতে আসতে রাত 1টা বেজে যায়। লোকটি সবকিছু শুনে বলে, ও সবকিছু না, আপনি লাশ দাফন করে আসলেন তাই এমন হচ্ছে। আমি প্রতিদিন অনেক রাত করে ওই রাস্তা দিয়ে চলাফেরা করি, কই আমার সাথে তো কোনোদিন এমন হয়নি। এই বলে লোকটি চলে যায়। আমার শ্বশুর এবং আমার স্ত্রী ঘুমোতে যাবে এমন সময় আমার শ্বশুর খেয়াল করল আমার স্ত্রীর শরীর থেকে লাশ পচা বাজে একটা দুর্গন্ধ আসছে। আমার শ্বশুর ভাবল লাশের কাছে ছিল সেই জন্য মনে হয় শরীর থেকে এমন গন্ধ আসছে। আমার শ্বশুর আমার স্ত্রীকে বলল, বাবা তুমি তোমার জামা কাপড় চেঞ্জ করে ফেলো। আমার স্ত্রী যে জামা খুলল আমার শ্বশুর খেয়াল করল তার জামার পকেট থেকে এক টুকরো হাড় ফ্লোরে পড়ল। আমার শ্বশুর আমার স্ত্রীকে জিজ্ঞেস করল, বাবা তুমি এটা এটা কোথায় পেলে, তুমি এটা কোথায় পেলে? আমার স্ত্রী বলল, ওই কবরস্থানের গর্তে পড়ে গিয়েছিলাম, তখন আমার হাতের মধ্যে এই হাড়টি পড়েছিল, আমি ওটা পকেটে রেখে পকেটে নিয়ে এসেছি খেলা করার জন্য। আমার শ্বশুর আমার স্ত্রীকে অনেক বকাঝকা করে এবং হাড়টি তার কাছ থেকে কেড়ে নেয়। কেড়ে নেওয়ার সময় আমার স্ত্রী ওটা দিতে অস্বীকার করে। তারপরে আমার শ্বশুর জোর করে হাড়টি কেড়ে নেয় এবং পাশের বাড়ির এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর সবকিছু শুনে বলে, ওই হাড়টি কোনো লাশের হাতে আঙুলের একটি টুকরো। এই হাড়টি নিয়ে আসার জন্য রাস্তায় তাদের সাথে ওই ঘটনাগুলো ঘটে। হুজুর আরো বলে, যখন সাইকেলের চেন তুলছিল তখন যদি আপনি আপনার মেয়ে সাইকেলে বসা না থাকতো তাহলে তার ক্ষতি হতো, এবং তার চোখ যদি বন্ধ না করা থাকতো তাহলে তার মাথা কাটা ব্যক্তি দেখে সে ভয় পেত এবং তার ক্ষতি হতো। হুজুর আমার স্ত্রীকে পানি পড়া দেয় এবং হাড়টি নিজের কাছে রেখে দেয়। হুজুর আরো বলেন, আমার স্ত্রীকে যেন তার খালার বাড়ি আর বেশি না নেওয়া হয় এবং গেলেও যেন রাত্রে কোথাও বের না হয়। তার পরের দিন রাত্রে আমার শ্বশুর স্বপ্নে দেখেন সেই মাথা কাটা ব্যক্তিটি আমার শ্বশুরের খালার কবরের পাশের কবরের ওপরে দাঁড়িয়ে আছে এবং যেই কবরের ভেতরে আমার স্ত্রী পড়ে গিয়েছিল। এরপরে কোনো অসুবিধা হয়নি। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আমার স্ত্রীর কাছে আরো ভালো ভালো কিছু ঘটনা আছে, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। এটা লিখেছেন আব্দুল সালাম এবং তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন গাজীপুর থেকে। একটা আইটি অফিসার হিসেবে কাজ করছেন একটা কোম্পানিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য বিউটিফুল স্টোরি অ্যান্ড আশা করছি যে আপনি বাকি স্টোরিগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসব কিছুক্ষণের মধ্যে এবং আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথির আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আমাদের যদি SMS করতে চান, SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বার। যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট FM উইচ ইজ BHWTFM এট দ্য রেট RADIO FORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আজ যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে ভুলবেন না, www.facebook.com/bhutfm.rasal and www.facebook.com/radio.furti। এবং আমাদেরকে টুইট করতে পারেন আমাদের আরজে রাসাল পেজে গিয়ে, আরজে রাসাল এই পেজে গিয়ে আপনি অবশ্যই অবশ্যই সেখানে গিয়ে আপনি দেখতে পারেন আমাদের আজকের ভূত এফএমের পোস্ট এবং সেখানে যে আপনি আপনার কথা জানাতে পারেন। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে অলরেডি লিসনিং টু ভূত এফএম লাইভ ফ্রম নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে শুনছেন এবং হ্যাভিং লাঞ্চ অ্যাট ওয়ার্ক, লাঞ্চ রাইট, হ্যাঁ সেটাই দিনের বেলায় শুনছেন কিন্তু। এবং তিনি বলছেন, মাই হাবি অ্যান্ড আই ইউজুয়ালি লিসন টু ইউর শো ওয়াইল ড্রাইভিং টু নিউ জার্সি এভরি ফ্রাইডে অন গার্ডেন স্টেট পার্কওয়ে। এবং তিনি বলছেন যে মানে তিনি তারপরে প্রশংসা করেছেন এবং অ্যাপের ছবি একটা আপলোড করেছেন এবং তিনি আমাদের সাথে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। লিখেছেন সোনা ইব্রাহিম হোসেন, থ্যাংক ইউ। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি চোখে ঘুম ঘুম ভাব তবুও শুনছি পাপ, রাতুল হোসেন লিখেছেন এটা। ভাই আমি কুষ্টিয়া থেকে, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে বলছি, মিজান হাসান শুনছেন অ্যাপ দিয়ে, মামুন পারভেজ আমাদের শুনছেন এবং তিনি দুবাই থেকে লিখেছেন যে ভালো লাগছে, অ্যাপের ছবি আপ করেছেন ফুল ভলিউম দিয়ে শুনছেন। সোহানা আখতার লিখছেন ভূত এফএম বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে রবিন খান লিখেছেন যে এই ঘটনাটা অনেক ভয়ের ছিল, কোন ঘটনাটা আমরা অলরেডি দুটো ঘটনা বলেছি। আরিফ আদনান লিখেছেন সুপার স্টোরি, অপূর্ণ ভালোবাসা লিখেছেন ভাইয়া এই স্টোরিটা সত্যি ভীষণ ভয়ঙ্কর ছিল। এছাড়াও মমতাহের শাহান আমাদের লিখেছেন সেকেন্ড স্টোরি ওয়াজ অসম। এছাড়াও সমীর আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আদিব রহমান, এছাড়া আমাদের সাথে রয়েছেন শাহিন সহ আরো অনেকে। আচ্ছা হঠাৎ করে আপনি শুয়ে আছেন, আপনার পাশের যিনি আছেন তার গাদি যদি লাশের গন্ধ বের হয় তাহলে আপনার কেমন লাগবে? এবং লাশের গন্ধ বলতে আপনারা আমাকে একটু SMS করে জানান তো যে কার কাছে কি মনে হয়। আমার কাছে মনে হয় যে ঠিক যেই মুহূর্তে আমরা কোনো লাশ দেখতে যাই সেই মুহূর্তে কর্পূর, গোলাপ জল, আতর সবকিছু মিলে একটা অদ্ভুত টাইপের একটা কেমন যেন ঘ্রাণ আসে, তাই না? আমাদের কাছে লাশের গন্ধ বলতে তো এইটাই, এবং আমরা গোরস্থানে গেলেও কিন্তু ম্যাক্সিমাম সময় ওই টাইপ কোন একটা গন্ধ পাই। আপনাদের কাছে লাশের গন্ধটা আসলে মানে কেমন, মানে কিরকম, মানে যারা 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 লাশের গন্ধ নিয়ে চিন্তা করছেন এই মুহূর্তে, লাশের গন্ধ নিয়ে একটু মাথা খাটাচ্ছেন বা ভাবছেন যে কেমন গন্ধ পেয়েছিলেন ওই ব্যক্তি, তাদের কাছে লাশের গন্ধ বলতে কি আসলে, এটা আমাকে SMS করে বা ফেসবুকে আপনি জানিয়ে দিতে পারেন, টুইটও করতে পারেন। যাই হোক, আমরা চলে যাব এখন আমাদের ঘটনায়, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের হাফেজ মইনুদ্দিন সাহেব, এবং তিনি রিসেন্টলি একটা ঘটনা এক্সপিরিয়েন্স করেছেন খুব রিসেন্টলি, সেটা তিনি আজকে আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো আপনাকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ, শুনি আপনি রিসেন্টলি কি মানে কি এক্সপিরিয়েন্স করেছেন।
আসসালামু আলাইকুম, আমি কিছুদিন আগে বেশ কয়েকদিন আগে আজিমপুর কবরস্থানে ঈশার নামাজ পড়ে খুব ভেতর নির্জন স্থানে বসে তসবিহ পড়তেছিলাম এবং মন থেকে বলতেছিলাম জিন হোক অথবা কোন আল্লাহ তালার নেক বান্দা সৎ বান্দা হোক, আমাকে যদি এসে কেউ একটা আমল বলে দিত যে ভালো উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য কোন আমলটা প্রয়োজন পড়ে, সেটা যদি আমি জানতে পারতাম আমার জন্য খুব ভালো হতো।
আপনি কি মাঝে মাঝে কবরস্থানে যান এবং দোয়া করেন সবার জন্য?
আমার সময় বেশি কাটে আজিমপুর কবরস্থানে। আমি আজিমপুর কবরস্থানে সে রাত্রিতে চোখ বন্ধ করে তসবিহ পড়তেছিলাম, সেই মুহূর্তে যখন মনের ভিতরে নিয়তটা করতেছিলাম তো হঠাৎ করে আমার শরীর খুব হালকা হয়ে গেছে আর পুরো ঠান্ডা হয়ে গেল। তখন আমি নিজেকে একটু তাজা করলাম, ঝাড়া মারলাম, তখন আমি আমার সামনে দেখি একটা বাক্সের মধ্যে ছোট বাচ্চা শিশু বাচ্চার একটা লাশ। তখন আমি লোক খোঁজা শুরু করলাম যে লাশটা কে রেখে গেল এখানে, কাউকে তো দেখতেছি না লোক কোথায়। তখন ভাবলাম হয়তো কবর যিনি খোদাই করে ওনাকে হয়তো ডাকতে গেছে, এটা রেখে গেছে। আমি সেখান থেকে উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে সামনে হাঁটা শুরু করলাম। যখন সামনে বেশ দূরে খানিক চলে গেছি ওই সময়তে সে বাক্সটা পড়ে গেল। আমি আবার মনে আঘাত নিলাম যে লাশটা পড়ে গেল, বাচ্চা ছোট্ট একটা শিশু বাচ্চা লাশ কিভাবে পড়ল, সেটা তুলতে গেছি। যখন তুলব সেই মুহূর্তে আমার সামনে একজন বৃদ্ধ লোক আসে, বৃদ্ধ লোক এসে তার বাম হাত আমার পিঠে উপরে রাখে, আর এক হাত দিয়ে সে ইশারা করে তুলতে না বলতেছে।
আচ্ছা,
উনি মুখ দিয়ে কিছু বলেননি, মুখে কিছু না বলে উনি হাত দিয়ে ইশারা করতেছে যে তুলবা না। আমি না তুলে দাঁড়িয়ে তার সাথে মুসাফা করলাম, সালাম দিলাম, উনি সালাম উত্তর নিয়ে উনি নিষেধ করলেন যেটা তুলবা না। তখন সে ওই মুহূর্তে আমার মনের কথাটা যেটা আমি মনত করে বলছিলাম উনি আমাকে সেই শিখিয়ে দিতেছেন
কি করতে হবে।
মানুষের মনে ভালো মরণের মাকসুদ উদ্দেশ্য করতে হলে
কি কি করতে হবে,
বিসমিল্লাহির রহমান,
সেটা আমরা যাব না, আমরা বলছি কি করতে হবে সেটা আপনাকে
শিখিয়ে দিল। এরপরে আমি যখন বললাম এটাকে তুলব উনি না বললেন, উনি আমার ওনার সাথে আমার কিছুক্ষণ বেশ কিছুক্ষণ কথা হয়, কথা হওয়ার পর উনি সামনের দিকে গিয়ে যায়, বেশ কিছু যাওয়ার পরে উনি আর দেখা হয় না। পরবর্তীতে আমি যখন আবার বসলাম, ইনি কে ছিলেন আমার কাছে এসে যে আমার কথাটা উনি বলে দিলেন, তখন আমি এতটুকুই জানতে পারছি উনি জিন ছিলেন।
আচ্ছা,
আর ওই বাচ্চাটা যেটা লাশ ছিল ওই বিষয়ে আমাকে অবগত করা হইল, যে প্রথমে যে লাশটা আমাকে দেখানো হইল আমার ধ্যান যেন ছুটে যায়, আমি যেন সে আমলটা করতে না পারি, ভয় পাই, এই জন্য আমাকে ওই জিনিসটা দেখানো হয়েছে, ওটা লাশ ছিল না।
ওকে, তা বাচ্চাটা ছিল একটা ঝুড়ির মধ্যে,
বাক্স
কার্টুন কাঠের বাক্সের মধ্যে,
এটা লাশ ছিল। আমার
কিরকম বয়স হবে বাচ্চাটার?
ভয় দেখ, ছোট্ট, একেবারে ছোট্ট,
একেবারে ছোট,
নবজাতক শিশুর মতো,
নবজাতক শিশুর মতো। তো আপনারা নিশ্চয়ই এটা দেখতে পারেন, আপনারা নিশ্চয়ই ভাবতে পারছেন, আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব, কিন্তু আপনারা নিশ্চয়ই ভাবতে পারছেন যে সেই দৃশ্যটা কেমন হতে পারে। সেই দৃশ্যটা আপনারা যদি কল্পনা করেন তাহলে কেমন লাগে আমাকে একটু জানাতে পারেন চাইলে। এবং এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাকে অবশ্যই SMS করে হোক আর এখানে ফেসবুকে হোক আপনারা জানাবেন। ভূত FM আমাদেরকে লিখেছেন, দেখতে পাচ্ছি জয় আহমেদ, ভাই আমি আছি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এটি তাসনিম আহমেদ লিখেছেন যে মাগুরা থেকে তাসনিম, ইমরান এবং আনুষ্কা সাথে আছেন, এবং আমাদের ভূত FM করার সঙ্গে সঙ্গে আমি সবসময় মনে হয় যে আমাদের, আমি ইদানিং বেশ কয়েকটা উইক ধরে আমার মনে হচ্ছে, এটা শুনলে অনেকে হাসতে পারেন, বাট দিস ইজ ট্রু, মানে এটা আমার একদম আমি ফিল করি, আই ক্যান ফিল এট, যে আমার মনে হয় যে আমার স্টুডিওর জাস্ট পাশে কেউ একজন দাঁড়িয়ে আছেন, এবং আমার কয়েকদিন ধরে এটা খুব ফিল করি আমি, যে আমি জাস্ট মনে হয় যে তাকালে কিছু দেখা যায় না, বাট আমি ফিল করি এরকম একটা ফিলিং হয় আমার, যে সামওয়ান ইজ লিসনিং টু মি, এবং সে দাঁড়িয়ে আছেন ঠিক আমার দরজার জাস্ট ওই পাশে। যাই হোক, আমাদের জাহিদ মিয়া লিখেছেন, দেখতে পাচ্ছি তিনি আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। MD রাকিবুল হাসান সিয়াম আমাদের সাথে আছেন ময়মনসিং থেকে, শুনছেন তিনি। নিঝুম ছেলে রাকিব আমাদের সাথে আছেন, আমাদের সাথে ইনোসেন্ট সালাম আমাদের সাথে আছেন। আমরা এই কেউ আসলে এখানে আছে কিনা এটা আমরা হাফেজ মঈনুদ্দিন ভাইকে জিজ্ঞেস করে ফেলতে পারি, এবং তিনি আমাদেরকে জানাতেও পারেন হয়তো পরবর্তীতে, এবং কোন এপিসোড মিস দেন না ইনোসেন্ট, এবং তিনি একটা অ্যাপের ছবি আপ করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়াও MD আর জে জিলানি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন সাকিল আহমেদ, এছাড়াও MD মামুন আহমেদ আমাদের সাথে আছেন। তো যাই হোক, আমাদের সঙ্গে আমরা প্রথম অতিথিকে চাপা যাচ্ছি, আপনি বলছেন রিসেন্ট একটা ঘটনা আপনার সাথে ঘটেছে মনে হয় না, সেই ঘটনাটা আমরা একটু শুনে ফেলি।
থ্যাংক ইউ রাসেল ভাই, রিসেন্ট যে ঘটনাটা, এটা কিছুদিন আগে আমার বাসায়, আমার বাসাটা হলো জাস্ট এলাকার, মানে এলাকার নামটা বলি যে মানে আমিনবাজার, আমিনবাজারের পর বলিয়াপুর নামে একটা জায়গা আছে যেটা ঢাকা এবং সাভারের মাঝখানে পড়ে, আর একটু গ্রাম্য এরিয়া এলাকাটা, একটু গ্রাম্য এরিয়া বাট আধুনিক।
আচ্ছা,
ওকে। তো এখান থেকে মানে আশেপাশে গ্রাম্য পরিবেশ যেহেতু, তো রাত্রেবেলা, সেদিন আমি সরাসরি ঘটনায় আছি, তো রাত্রেবেলা ঘুমাইতে পড়ছি, অনেক কিছুর অফিসের টেনশন আছে, অনেক কিছু স্ট্রেস আছে, তো এগুলো নিয়ে টেনশনে ঘুমায় পড়ছি। তো আমার মানে ওয়াইফও ঘুম, আমিও ঘুম, কিন্তু হঠাৎ করে আমার ঘুমটা না ভেঙে গেল, কিন্তু চোখ খুলে নেই ঘুমটা, মানে মনে হচ্ছে কি আমার ঘুমটা ভেঙে গেছে, আমি ঘুমের মতো মনে করছি ঘুমটা ভেঙে গেছে, কিন্তু মানে চোখ খুলে নাই, কিন্তু মনে হচ্ছে কি মানে কেউ যেন আমাকে দেখছে, আমাকে দেখতেছে, আমাকে দেখতেছে, কেউ যেন আমাকে দেখতেছে, মনে হচ্ছে এরকম হইতে পারে যে আমার ওয়াইফ উঠে আমি দেখতেছে, অথবা জ্বর আসছে কিনা, যদি সে উঠি ওটা এরকম হইল। জাস্ট আমি চোখটা খুললাম, খালি দেখলাম যে হোয়াইট দেখে, ব্ল্যাক দেখে, এরকম সেই বডি দেখে, শেপ দেখে, আমি দেখলাম একদম টোটালি পার্পল কালারের আলখাল্লা পরা একটা শেপ। জাস্ট আমি চোখটা খুললাম এবং 2-3 সেকেন্ডের মধ্যে শেপটা চলে গেল, পার্পল, একদম পার্পল, মানে পার্পল কালার, ধোয়া, মানুষের ধোয়া, আলখাল্লা পড়া, ঠিক আছে, তো পা বোঝা যাচ্ছে না, মাথা বোঝা যাচ্ছে, মানে এগুলো আসলে ইন্ডিভিজুয়ালি বলা যাবে না যে বোঝা যাচ্ছে কি বোঝা, কিন্তু মনে হচ্ছে যে
ধোয়া ধোয়া একটা ব্যাপার,
জাস্ট চলে গেল। কিছুদিন আগে তো শীত ছিল, শীতের ভিতর আমার ওয়াইফ তখন, আমি উঠে বসছি, তো বলতেছে যে মানে ঘুমে ঘুমে বলতেছে যে তুমি উঠছো কেন, অসুস্থ নাকি, মানে আমার খুব গরম লাগতেছে। পরে দেখি আমারও খুব গরম লাগতেছে, আমার মাথাটাতে ঘেমে গেছে, খুব গরম লাগতেছে। তো আচ্ছা ঠিক আছে, আমি ফ্যান ছেড়ে দিচ্ছি, তারপর ঘুমিয়ে তুমি শুয়ে পড়ো, আর কি না আমার আমি আমি কিছুক্ষণ পরে শুভ, আমি কিছু কাজ করতেছি, আমি কিছুক্ষণ পরে শুভ, তুমি ঘুমাবো। এই যে ফ্যান ছেড়ে শুয়ে পড়লাম, এই ঘটনা এখানেই শেষ। আসলে আসলে কিছু কোশ্চেন আছে আমার, আমি এই কোশ্চেন গুলা কখনো কারো কাছ থেকে মানে আমার মনের মতো অ্যান্সার পাইনি। যেমন মনে করেন যে মসজিদের কোন মাওলানা সাহেব, কোন মুরব্বী, তো মানে আমি শুনছি যে যারাই মানে নাম ভালো দিকে চলে, নামাজ কালাম পড়ে, ঠিক আছে, চুপচাপ থাকে, একটু অন্য প্যাটার্নের হয়, ঠিক আছে, তাদের কাছে এই আধ্যাত্মিক অথবা প্যারানর্মাল সাইডটা তাদের কাছে কন্ট্যাক্ট করার অথবা যেভাবেই হোক দেখার চেষ্টা করে, দেখানোর চেষ্টা করে। আমি নর্মালি ছিলাম, যখন খেলার সময় খেলতাম, খাওয়ার সময় খেতাম, খাইতাম, কিন্তু আমার কাছে এগুলা আসতেছে মানে একেবারে না, ভেঙে 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 আসতেছে।
আপনি কি ভয় পান, মানে আপনার কি ভয় লাগে নাকি আপনার মানে জিনিসটাকে পুরো রহস্যজনক মনে হয়?
ফার্স্ট টাইম আমার রহস্যজনক মনে হয়েছিল। এই যে
আপনি কি চান যে আপনি এক্সপিরিয়েন্স গুলো করেই যান নাকি আপনি চান যে না?
আমি এখন মানে এখন আর মানে এখন অনেকটা কম, বাট আমি এখন আর চাই না যে আমি এক্সপিরিয়েন্স করি,
আমি
চাই না, তারপরও কিন্তু হয়ে যাচ্ছে,
হয়ে যাচ্ছে,
অদ্ভুত ভাবে হয়ে যাচ্ছে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এসএমএস করছেন আমাদেরকে এসএমএস করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI40 স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদেরকে ইমেইল করতে চাইলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। জাহিদ আমাদের এসএমএস করেছেন এবং খুলনার কোন হন্ট প্লেসের নাম বলেন প্লিজ। আমাদেরকে দেখতে পাচ্ছি যে ভেরি টেরেবল স্টোরি লিখেছেন আরিদ, এছাড়াও বাহার খিলগাঁও থেকে লিখেছেন সিক, তবুও সাথে আছি, লাভ ইউ ভূত এফএম। আমাদেরকে শিলা খুলনা থেকে লিখেছেন ভাইয়া খুব ভয় করছে, এখন কি করব, এখন বাকিটা শুনে ফেলেন। জীবন আমাদের সাথে আছেন, মেহেদি হাসান চাপাইনবগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন, ইমেলটা খুব ভয়ের ছিল আমাদেরকে। রাউজান থেকে রাজশাহী আমাদের এস এম এস করেছেন এবং আমাদেরকে আরো অনেকে এস এম এস করেছেন। আমি কেন বাকিটা শুনতে বললাম সেটা হচ্ছে যে প্রথমে শুনলে ভয় লাগবে, আস্তে আস্তে শুনতে শুনতে ভয়টা মানে একটা অভ্যাসে পরিণত হবে, তখন দেখবেন যে অনেক ভয়ঙ্কর ঘটনা মনে হবে, ধুর এটা কোনো ঘটনা হলো এরকম মনে হয়। অনেকে আমাদের এস এম এস করেন এরকম, অনেক আমাদের কক্সবাজার থেকে এসএমএস করেছেন, আমাদেরকে সজীব এসএমএস করেছেন ফার্মগেট থেকে যে ভূত এফএম ইজ অসম। আমাদেরকে দেখতে পাচ্ছি যে ফাহিম এবং ঐশী আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন ঐশী আর আমি শুনছি ভয় করছে, মুগ্ধ এবং মুগ্ধ লিখেছেন ময়মনসিং থেকে, আমি আর বাবু ভাই একসাথে শুনছি আমাদেরকে। এছাড়াও এমডি হাবিব লিখেছেন কাদিরগঞ্জ রাজশাহী থেকে, রাফি আমাদের সাথে আছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন ফুর্তি শোভা চক্রবর্তী এবং আমাদেরকে আজ সাথে আছেন রাহুল বরিশাল থেকে, সেকেন্ড স্টোরিটা জোস ছিল, এফ এম এমডি ওবায়দুল তালুকদার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন হামিম, এছাড়াও সোহান আমাদের সঙ্গে আছেন, হাসান আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি জয় শ্যামলী কাজী অফিস থেকে, তিনি তার ওয়াইফ শুক্তি শুনছেন, আমাদের সাথে রয়েছেন সৌম্য, এছাড়াও রাফি আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন প্রণব, এশা, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি যে আবির, জাবেদ, এছাড়াও আমাদের সাথে রয়েছেন সুজন সহ আরো অনেকে। তো যাই হোক, আপনি যদি আমাদের সঙ্গে থাকতে চান তাহলে তো খুব ফাইন, বাকিটা শুনে ফেলবেন আমাদের সাথে এবং আমাদেরকে এস এম এস করতে চাইলে নিয়মিত বলে দিলাম। আমাদের যদি ইমেইল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দেন আমাদের কাছে, এছাড়া আপনারা লেখাও পাঠাতে পারেন, কারণ চলছে ভাষার মাস ফেব্রুয়ারি এবং অমর একুশের বইমেলাও চলছে এবং সেই কারণে আমরা চাচ্ছিলাম যে একটা এপিসোড করব শুধুমাত্র আপনাদের পাঠানো ইমেইল দিয়ে। তো আপনারা লিখে পাঠান, লিখুন এবং আমি খুব অবাক হই, আমাদের ভূত এফএমের বই এবছর বেরোয়নি কিন্তু বেশ কয়েক বছর আমরা বের করেছিলাম এবং যারা কখনো লেখেননি, যারা কখনো বাংলা মানে ওইরকম ভাবে লেখালেখি করবেন এরকম চিন্তাও করেননি, তারা ভূত এফএমে ঘটনা লিখতে লিখতেই তাদের বই, তাদের নিয়ে বই অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং যারা কখনো ভেবেছেন যে মানে আমরা যখন শুরু করেছিলাম তখন ফেসবুকেও খুব মানে অত বড় স্টেটাস বা অত বড় গল্প বা এরকম খুব কম লিখত, বাট অনেক কম হতো সেটা। বাট ভূত এফএম এ যে পরিমাণ লেখা পেতাম আমরা, এবং কি অসাধারণ অসাধারণ সব লেখা, যারা জীবনে প্রথমবারের মতো লিখছেন তারাও কি অসাধারণ করে লিখতে পারেন, এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। তো অবশ্যই এই অভ্যেসটা যেতে দিবেন না, এবং অবশ্যই অবশ্যই আমাদেরকে লিখবেন। এবং আপনার জীবনের সেরা ঘটনা না হোক, আপনার পরিচিত কারোর জীবনে যদি সেরা ঘটনা হয় সেটাও লিখে পাঠিয়ে দিবেন আমাদের কাছে। সে সাথে আমাদের অডিও ক্লিপটা পাঠাবেন। আমাদের পেজ ভিজিট করতে ভুলবেন না, www.facebook.com/radio.furthi and www.facebook.com/bhootfm.rasel। এছাড়াও টুইটারে আমাকে পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি
এক্সক্লুসিভলি অন FusionBD.com।
ভূত FM, the night comes alive with Gramophone.
হ্যালো রাসেল ভাই, আমি সোহান, আমি কাউরান বাজারে থাকি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, আমার দেশের বাড়ি বগুড়াতে। আমি এখন অডিয়েন্সকে যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি, এটা আমার দেশের বাড়ি বগুড়াতে ঘটা একটা ঘটনা। তো এটা 2012 সালের শীতকালের একটা ঘটনা। আমার বাবা চিটাগাঙে জব করতেন, তো উনি জব চেঞ্জ করার কারণে উনি একবারে শিফট হন চিটাগাং থেকে বগুড়াতে। তো ওনার আসতে সেদিন ট্রেনে আসছিলেন, উনি ট্রেনে আসতে একটু দেরি হয়ে যায়। তো উনি জানাই দেন ওনার আসতে রাত 3টা বাজতে পারে স্টেশনে। তার কাছে তার সাথে অনেক জিনিসপত্র ছিল, এই জন্য আমরা মানে আম্মু আমাকে বলে যে তোর বাবা যখন আসবে ওনাকে একটু নিতে যাস, জিনিসপত্র গুলো আছে, হেল্প হবে আর কি। তো ঠিক আছে, রীতিমতো আমি ঘুমাই পড়ি। রাত 3টার দিকে বাবা আমার মাকে ফোন দিয়ে বলে যে আমি ট্রেন স্টেশনে চলে আসছি, তুমি সোহানকে একটু পাঠিয়ে দাও। তো ভালো কথা, মা আমাকে ডেকে বলে, এবং মা টেনশনও করতেছিল আমি রাতে কিভাবে একা যাব, কারণ আমাদের ওই এরিয়াটা একটু খারাপ। খারাপ বলতে ওখানে চিন্তায় চুরি ডাকাতি এই জিনিসগুলো একটু বেশি, তো এই জন্য টেনশন করতেছিল। তারপরও বাবা আসছে, আমার বিবেক আমাকে বলছিল যে বাবাকে নিতে যেতেই হবে যেভাবেই হোক, কারণ উনি অনেক কষ্ট করে আসছে, অনেক জার্নি করে আসছে। তো ভালো কথা, তো আমি চিন্তাইকারীদের হাত থেকে বাঁচার জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি আমার মোবাইল মানি ব্যাগটা বাসাতে রেখে আমি বের হলাম। আর অবভিয়াসলি রাত 3টা বাজে, তখন আমি রিক্সা সিএনজি বা অন্য কিছু পাবো না, তো আমি রওনা দিচ্ছি, আমি হাঁটতেছি। রাসেল ভাই, পরিবেশটা এত থমথমে ছিল, এত থমথমে ছিল বলার মতো না। আমি 3টা জিনিসের ভয় পাচ্ছিলাম, এক সুপার ন্যাচারাল কিছু ঘট করে যদি সামনে ঘটে যায়, দুই চিন্তাইকারীর ভয়, তিন পুলিশই কোনো ঝামেলা, কারণ এত রাতে একটা ইয়াং ছেলেকে পুলিশ দেখলে বিভিন্ন রকম জিনিস জিজ্ঞাসাবাদ করতে পারে বা অনেক রকম প্রবলেম হতে পারে। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমি রওনা দিছি, আমি যাচ্ছি যাচ্ছি যাতে একটা গোরস্থান পার হতে হয়, তো কবরস্থান পার হতে হয়। তো আমি এইটার পাশ দিয়ে যখন যাচ্ছি তখনও আমার অনেক ভয় লাগছে, কারণ আমি মানে শুনছি এই কবরস্থানে অনেকে নাকি অনেক কিছু দেখছে। যাই হোক, আল্লাহর নাম দোয়া কালমা পড়তে পড়তে আমি যাচ্ছি, তো আমি কবরস্থানে কিছু দেখতে পারিনি। কিছু দূর যাওয়ার পর সবুজবাগ নামে একটা জায়গা আছে, তো এই জায়গাটাতে আমি দেখি রাস্তার উপর কেউ একজন দাঁড়ায় আছে, শীতের রাত কুয়াশা দাঁড়ায় আছে। তো আমি প্রথমে ভয় পেয়ে যাই যে এটা কোনো চিন্তাইকারী বা কিছু কিনা, তারপরও আল্লাহর নামে আগেতে থাকি, কারণ আমার কাছে তো কিছু নাই। আগে যাওয়ার পর দেখতে পারি উনি একজন খাকি ড্রেস পরা গার্ডেন লেবারে একজন লোক দাঁড়ায় আছে, এবং তার মুখটা মাফলার দিয়ে একদম এমন ভাবে ঢাকা যে মানে আমি তার চোখ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে তার পোশাক আশাক দেখে আমি বুঝতে পারলাম এটা গার্ড। ওই আমাদের ওই এরিয়া গুলো খারাপ হওয়ার কারণে এরিয়া গুলোতে বিভিন্ন সমিতি বা বিভিন্ন মানুষজন, সোসাইটির মানুষজন ওনারা গার্ড রাখত দোকান বাড়িঘর দোকানপাট পাহারা দেওয়ার জন্য। তো যাই হোক, আমি মনে করছি যে ওনারা গার্ড বা গার্ডের মতনই দেখতে, তো আমি ওদেরকে বললাম যে একটু হেল্প চাইলাম, কারণ একা এত রাস্তা পার হচ্ছে, ওনারা যদি আমাকে একটু হেল্প করে। তো আমি বললাম যে ভাই একটু প্রবলেমে পড়ছি, সেটা হচ্ছে আমার বাবা আসছে স্টেশনে, তো আমি তাকে নিতে যাচ্ছি, তো এই রাস্তাটা তো খারাপ, আপনারা যদি আমাকে একটু আগাই দিতেন রাস্তার মাথা পর্যন্ত। তো উনি আমাকে কোনো অ্যান্সার না দিয়ে উনি ওনার আরেকজনকে ডাক দিল একটা নাম ধরে, নামটা আমার ঠিক মনে নেই। তো দেখলাম উনি একটা রাস্তার ভিতর থেকে, পাশে একটা গলির ভিতর থেকে একটা লোক বের হয়ে আসলো। আমি যার সাথে কথা বলতেছিলাম, এই লোকটার হাইটটা অনেক উঁচু আর কি, উনি লম্বা অনেক এবং অনেক পাতলা, বাট ওই আরেকজন যদি বের হয়ে আসলো উনি আমার শর্ট সাইজে অনেক। তো এই কথা বলে আমি, ওরা আমার সামনে হাঁটা মানে হাঁটতে শুরু করলো, আমি ওদের পিছনে যাচ্ছি এবং ওরা ভালোই দ্রুত হাঁটতেছে, আমিও দ্রুত হাঁটতেছি। হাঁটতে 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 ভাই রাসেল ভাই বলে রাখা ভালো, আমার বাসা থেকে আমার স্টেশনের দূরত্ব 3 কিলোমিটারের মতো। তো আমি স্টেশনের কাছাকাছি চলে আসছি, এসে আমার আর মাথাতে অন্য কিছু নাই, আমি ডিরেক্ট স্টেশনের ভিতরে ঢুকে পড়ছি। ঢুকে দেখে আমার বাবা লাগেজ নিয়ে ওয়েট করতেছে। তো আমার বাবা আমাকে বললো যে বাইরে থেকে একটা সিএনজি দিয়ে আসো, সিএনজি করে চালো। তো আমি বাইরে যাই, সিএনজি ঠিক করছি, ঠিক করে বাবাকে নিয়ে এসে সিএনজির কাছে দাঁড়াতেই দেখি ঠিক আমার কাছ থেকে 4-5 হাত দূরে গাছ দুটো দাঁড়ায় আছে। তখন আমার ওদের কথা হুট করে মনে পড়ছে যে ওহ, আমি তো এই গাছ দুটোকে নিয়ে আসছি। তো আমি ওদেরকে বললাম যে আপনারা সিএনজিতে ওঠেন, আমরা তো ওই রাস্তা দিয়ে যাব, আপনাদেরকে নামাই দিয়ে যাব। তো ওনারা কোনো কথা না বলে সিএনজিতে উঠে পড়লো, আমি আর আমার বাবা পিছনে বসলাম, ওনারা দুজন সামনে বসলো। সিএনজি যাচ্ছে, যেতে যেতে যখন ওনাদের ওই এরিয়াতে আসলাম, ওনাদেরকে আমি যেখান থেকে নিছি, তো ওই এরিয়ার আগে আসতে আমি ড্রাইভারকে বললাম যে ড্রাইভার সাহেব আপনি একটু ওনাদেরকে নামাই দেন, আমি ওনাদেরকে এখান থেকে নিয়ে গেছিলাম। তো ওনাদের মধ্যে লম্বা যেটা, যেটার সাথে আমি প্রথম কথা বলছিলাম, উনি বলতেছে একবারে বাসা পর্যন্তই নামাই দিয়ে আস। তো আমি তখন বুঝলাম যে ওনারা একবারে বাসা পর্যন্ত যেতে চাচ্ছে, আমার বাসা পর্যন্ত, যে ওখানে নামাই দিয়ে আসবে ওরা, ভালো কথা। ওনারা বাসা পর্যন্ত গেলে আমি ওনাদেরকে ধন্যবাদ জানালাম, সিএনজি ড্রাইভারকে সিএনজি ভাড়া দিলাম, দিয়ে আমরা বাসার ভিতরে ঢুকে পড়ছি। যথারীতি রাত চলে গেছে, সকালবেলা আমার বাবা বলতেছে যে ওই কার দুটোকে তুমি নিয়ে আসছিলা, ওরা তো গরিব মানুষ, তো রাতে কষ্ট করলো, ওদেরকে কিছু দেওয়া উচিত। তো আমার বাবা কিছু টাকা আমার হাতে দিল ওদেরকে দেওয়ার জন্য। তো আমি বাবাকে বললাম যে বাবা এখন তো সকালবেলা, ওরা তো আর সকালবেলা ওদেরকে পাওয়া যাবে না, ওরা আসে সন্ধ্যার পরে, ওদের ডিউটি যেহেতু রাতের বেলা। তো আমি সন্ধ্যার বেলা যখন বাসা থেকে বের হব, যাওয়ার সময় ওদেরকে টাকাটা দিয়ে আমি চলে যাব। যথারীতি সন্ধ্যা হলো, আমি বাসা থেকে বের হলাম, বের হয়ে আমি ওদের ওই জায়গায় যেখানে ওদেরকে আমি নিছিলাম আর কি, ওদেরকে সাথে ওই জায়গায় গেলাম। যাওয়ার পর আমি ওদেরকে অনেক খোঁজাখুঁজি করলাম, তো ওদেরকে পাইলাম না। তো পাশে একটা দোকান ছিল, মুদির দোকান টাইপের আর কি। তো দোকানে যে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া এখানে যে গার্ড দুটো থাকে ওনারা কখন আসে, তো উনি আমাকে বললো যে গার্ড কি দরকার আপনার ওনাদেরকে। তো আমি বললাম যে না দরকার না, আসলে হয়েছে কি, কালকে রাতে ওই আমার বাবা আসছিল, আমি আমার বাবাকে নিতে যাওয়ার জন্য ওনাদেরকে দেখি রাস্তার উপর দাঁড়িয়ে আছে, তো ওনাদেরকে নিয়ে গেছিলাম। তো আমার বাবা আবার কিছু টাকা দিছে ওনাদেরকে দেওয়ার জন্য, যেহেতু হেল্প করলো। তো আমাকে বলতেছে যে ওরা ওদের ড্রেস আপ কেমন ছিল, ওই দোকানদারটা আমাকে জিজ্ঞেস করতেছে। তো আমি বললাম খাকি ড্রেস পরা ছিল, খাকি কালারের প্যান্ট, খাকি কালারের শার্ট, এবং মাপটাতে ওদের মুখটা এমন ভাবে পেঁচানো ছিল আমি ওনাদেরকে দেখতে পারি নাই, একজন লম্বা করেছিল, একজন শর্ট করেছিল। তো উনি কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকায় থাকলো এবং কিছুক্ষণ পর আমাকে বললো যে ভাই ঠিক আছে, আপনি যেই দুইজনের কথা বলছেন দুইজনের বর্ণনা ঠিকই আছে, বাট ওই কার্ড দুটা, ওই কার্ড দুটা আমাদের এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছে আজ থেকে 3 মাস আগে। আমি তো কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল, আমি কিছুক্ষণ মানে স্তব্ধ ভাবে দাঁড়াই থাকলাম, এটা কি, তাহলে কাল রাতে কে ছিল ওই দুইজন আমার সাথে। দোকানদারকে বললাম যে আপনি কি শিওর, তো উনি বলতেছে ভাই এই সমিতির ইয়ে থেকে আমার উপরেই দায়িত্ব থাকে, এই যে গার্ড নিয়োগ দেওয়া, গার্ডদেরকে মেনটেন করা, ওদের শিডিউল দেখা। তো আমি আর ওনাকে কিছু না বলে আমি বাসায় চলে যাই। বাসাতে বলার ঘটনাটা শেয়ার করার পর আমার বাবাও একটু অবাক হয়ে যান, কারণ তিনি তাদেরকে দেখছে, তারা আমার সাথে আমাদের সাথে আসছে দুইজন মানুষের, ব্যাপারটা অনেক অবাক করার বিষয় আর কি। তারপরে এইটার আর কোনো খোঁজ আমরা খুঁজে পাই নাই, দুইজন কে ছিল বাইরেতে। তো পরে আমি অনেক বুজুর্গদেরকে জিজ্ঞেস করাতে ওনারা বলেন যে দেখো, মানুষ যখন কোনো বিপদে পড়ে বা তার কোনো হেল্পের দরকার হয়, আল্লাহ তো তাদেরকে সাহায্য করে। এইভাবে ভালো কিছু জিন যেগুলো আছে এনারা নাকি মানুষকে হেল্প করে, তো এইরকমই কেউ হয়তো আমাকে সেই রাতে হেল্প করে গেছে। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
Bhoot FM, the night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও 48.0 FM, আমি রাসেল আছি সাথে, এবং পৃথিবীর যেখান থেকে আপনি ভূতফেম শুনুন না কেন, আপনি যেন অনেক ভালো থাকেন সেই প্রার্থনা করি, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা তো একটু আগে জিজ্ঞেস করলাম আমাদের মাইদিন ভাইকে, তো উনি বললেন যে নাকি হালকা ঝামেলা আছে, সেই প্রসঙ্গে না যাই, কারণ সেই প্রসঙ্গে গেলে আমাদের নিজেদের কথা আমরা নিজেরা বলতে চাই না। তো আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং আমাদের এখানে আছেন আরো একজন অতিথি, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
জি আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইকবাল হাসান সোহাগ বলছিলাম।
জি আপনার ঘটনায় যাই চলে আমরা।
জি আমি সরাসরি, এটা হচ্ছে সিরাজগঞ্জের একটা ঘটনা।
জি জি,
এই ঘটনাটাই হচ্ছে কি, আমার বন্ধু, দুইটা বন্ধু, সরি একটা বন্ধু আর বড় ভাই, বন্ধুর নাম হচ্ছে ফাহিম আর বড় ভাইয়ের নাম হচ্ছে ফাহাদ। তো ঘটনাটা ঘটে হচ্ছে বড় ভাইয়ের সাথে, ফাহাদ ভাইয়ের সাথে। তো আমার বন্ধুটা হচ্ছে কি যে আমার সাথে পড়াশোনা করতো রাজশাহীতে, আর আমার ওই যে ফাহিমের বড় ভাই যে ফাহাদ ভাইয়া, উনি ঢাকায় পড়াশোনা করত। তো কোন একটা সময় আমরা হচ্ছে কি যে ফাহাদ ভাইয়ের সাথে ইয়ে করি, মিট করি, তখন ফাহাদ ভাই আমাকে এই ঘটনাটা বলে, যেভাবে বলেন তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ফাহাদ ভাইয়া ছুটিতে, কোন একটা ভ্যাকেশনের ছুটিতে হচ্ছে ইয়েতে আসেন, সিরাজগঞ্জ ওদের গ্রামের বাড়িতে আসেন। গ্রামের বাড়ি ডিসক্রিপশন আমি একটু দিয়ে দিই যে ওনাদের বাড়ি থেকে প্রায় 500 মিটার, হাফ কিলোমিটার দূরে একটা বাজার আছে, আমি গ্রামের নামটাও বলছি না বা বাজারের নামটাও বলছি না। সেটা হচ্ছে কি যে, তো এই যে হাফ কিলোমিটার রাস্তা, এই রাস্তার মাঝখানে একটু জঙ্গল পড়ে, জঙ্গল, বাঁশের ঝাড়, এগুলো সবগুলাই থাকে। তো উনি ঢাকা, কোন একটা ভ্যাকেশনে ঢাকা থেকে ছুটিতে হচ্ছে কি যে গ্রামের বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পরে তিনি গ্রামের বন্ধু বান্ধবের সাথে গল্প করেন, গল্প করার পরে অনেক রাত পর্যন্ত অনেক কিছু খাওয়া দাওয়া করেন, যেটা হচ্ছে ভাজাপুর যেটা করে বাজারে, যেটা হয় সচরাচর। এটা করার পরে তিনি খাওয়া দাওয়া করে বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করার পরে প্রায় 11টা বেজে যায় রাত্রি, তখন সবাই যার যার বাড়িতে চলে যায়। ঠিক একইভাবে ফাহাদ ভাইয়াও চলে আসে। আস্তে আস্তে ওই রাস্তা দিয়ে আসার সময় তিনি গ্রামের ওই রাস্তা পরিচিত, ওই রাস্তাতে কিছু হয় না এটা উনি জানেন, এইভাবে উনি কখনো এত রাত্রে আসেননি। তো সেই দিনকে রাত্রে তিনি চলে আসছেন, আসার পরে ঠিক রাস্তার মাঝখানে যখন চলে আসলেন, দুইটার দূরত্ব যখন মাঝখানে তিনি ওই বাসঝাড়ের কাছে, তখন ওই বাসঝাড়ের কাছে খুব জোরে সরসর শব্দ শুরু হয়। যদি কখনো জোরে বাতাস বয় যে শব্দটা হয় বাসঝাড়ে, এরকম শব্দ শুরু হয়। আর হচ্ছে কি যে উনি ওনার গায়ে একটা অনুভব করেন যে একটা উষ্ণ বাতাস ওনার গায়ে লেগে চলে যায়। তিনি এটা কিছু মনে করেন না, তিনি সচরাচর রাত্রেবেলায় চলে আসেন। চলে আসার পরে হাত মুখ ধুয়ে উনার মা ওনাকে বলেন কি যে ফাত খেয়ে যা। তখন উনি বলছেন যে না মা আমি খাবো না, ভাল লাগছে না। উনার শরীরটা তখন থেকেই একটু অন্যরকম হওয়া শুরু হয়।
আচ্ছা,
সে রাত্রে উনি ঘুমিয়ে যান। ঘুমানোর পরে সে রাত্রে তার অনেক জ্বর চলে আসে, হঠাৎ করে অনেক জ্বর চলে আসে। ঘুমের মাঝখানে তিনি গভীর রাত্রে সে ঘুম ভেঙে যায়। ঘুমের মাঝখানে সে দেখে কি যে তার বিছানার চারপাশে সাতটা ছায়া দাঁড়িয়ে আছে,
সাতটা ছায়া
দাঁড়িয়ে আছে। সে মনে করে কি যে আমি হয়তো বা ঘুমের মধ্যে আছি, আমি এটা ভুল করছি হয়তো। তো সাতটা ছায়া যেহেতু দাঁড়িয়ে আছে, তখন হচ্ছে কি যে তিনি কি করলেন, আবার ঘুমিয়ে গেলেন। বাট পরের দিন ঠিক একই সময়ে আবার তার ঘুম ভেঙে যায়, কিন্তু পরের দিন সে একেবারে সুস্থ, তার কোনো হচ্ছে জ্বর থাকে না, একেবারে সুস্থ মানুষ, কোনো জ্বর নাই। কিন্তু এই যে আগের দিন, যে আগের দিন রাত্রে যেভাবে ঘুম ভেঙে গিয়েছিল, পরের দিন রাত্রে ঘুম ভেঙে গিয়েছে, এবং তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন ওই সাতটা ছায়া তার বিছানার চারপাশ দিয়ে দাঁড়িয়ে আছে। এবার তিনি মানে ঘরের মধ্যে হচ্ছে জিরো লাইট জ্বলছিল, এই জন্য হচ্ছে কি যে তিনি এই ছায়াগুলো দেখতে পাচ্ছিলেন। এবার তিনি উঠে বসেছে, উঠে বসার পরে যেটা হয় সেটা হচ্ছে উনার ঘরের একটা দেয়াল, উনার ঘরের এক পাশের দেয়াল একটু ফাঁকা ছিল, ওই ফাঁকা দেয়ালে ওই সাতটা ছায়া যে একটা জায়গায়
দাঁড়িয়ে যায়।
কিন্তু হচ্ছে কি যে তখন সে বেড সুইচ থেকে তার ঘরের লাইটটা জ্বালালে তিনি দেখতে পান যে সাতটা ছায়া একই মাপে একই পজিশনে সাতটা ছায়া দাঁড়িয়ে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়টা হচ্ছে যে সেই সাতটা ছায়ার ছায়া পড়ে আছে মেঝেতে, সেই সাতটা ছায়ার ছায়া পড়ে আছে মেঝেতে। এটা দেখে সে অনেক মানে অসম্ভব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে সে ওখানেই সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পরে মানে খুব জোরে চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। তখন তার বাবা মা আসেন, আসার পরে তাকে পরের দিন থেকে তার খুব জ্বর চলে আসে, মানে ছাড়ে আসে এভাবে জ্বর আসার, যখন জ্বর আসে তখন অনেক বেশি জ্বর আসে। এভাবে তিনি যখন ডাক্তারের কাছে গেলেন, তার ব্লাড টেস্ট করা হলো, ব্লাডে কোনো কিছুই ধরা পড়েনি। ডাক্তার বলছে আপনি একেবারে নর্মাল, কোনো সমস্যা নেই। এরপরে বাড়ির কর্তাদের কথা শুনে একজন হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুরের কাছে নিয়ে যে জিনিসটা হলো সেটা হচ্ছে কি যে ফাহাদ ভাইয়া উনার বাবা মাকে নিয়ে হুজুরের কাছে গেলেন। হুজুরের ঘরে, হুজুর যে ঘরে থাকতেন, এই ঘরে ঢোকার সময় হুজুর দরজা খোলার সাথে সাথে হুজুর বলছেন যে ওই সাতজনকে বাইরে রেখে আসো।
আচ্ছা,
মানে সবচেয়ে আশ্চর্যের বিষয় এখানে হুজুরকে কেউ কিন্তু কিছুই বলেনি, বাট হুজুর বলছে যে ওই সাতজনকে বাইরে রেখে আসো। তখন হচ্ছে ফাহাদ ভাইয়া মানে একটু আশ্চর্য হয়ে যায়, যেমন আমার সাথে তো কেউ নেই। ধর্ম ছেড়ে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কেউ নেই কিন্তু আমি দোয়া পড়ছি, তারপর তুমি ঘরের মধ্যে ঢুকো। তারপরে উনি ঝাড়ফুঁক কিছু দিলেন, তারপরে ফাহাদ ভাইয়া ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার পরে ফাহাদ ভাইয়াকে একটা তাবিজ দিলেন, বললেন যে তুমি এটা তোমার ডান হাতে বেঁধে রাখবা। আর উনি বললেন যে কোন একটা সময় যে তোমাদের বাড়িটা ওই যে বলে যে বাড়িটা বেঁধে দিবে। তো এইভাবে আজও ফাহাদ ভাইয়ার হাতে আমি ওই তাবিজটা দেখেছি, আর হচ্ছে কি যে ওনাদের বাড়িটা বাঁধা আছে। এরপর থেকে ফাহাদ ভাইয়ের সাথে আর কিছু হয়নি।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা একটু ফেসবুকের দিকে যাই এবং আমাদের যে পেজ রয়েছে সেই পেজে দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের লিখছেন। ফুয়াদ ইসলাম আমাদের সাথে আছেন জামালপুর থেকে, তিনি লিখছেন যে অনেক ভয় পাচ্ছি, সাতটা ছায়া একটা দেয়ালে এবং সাতটা ছায়া মেঝেতে এসে পড়েছে। যারা আছেন এখন ঘরের ভেতরে, তাদের যদি ঘরের দেয়ালে এরকম কোনো কিছু আবিষ্কার করেন তাহলে আমাদেরকে ইমেল করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও লিখতে পারেন। এবং আপনারা আজকে মানে এরকম ধরনের কোন অভিজ্ঞতা যদি কারো হয় আমাদেরকে অবশ্যই জানাবেন। এম এন শাহরিয়ার সাভার থেকে আমাদের সাথে আছেন, একা একা বসে তিনি শুনছেন। আমাদের সাথে রয়েছেন আর এম মনসুর, অনেকদিন পরে ছাদে বসে তিনি অ্যাপ দিয়ে আমাদেরকে শুনছেন। হেলালউদ্দিন আমাদের সাথে আছেন, সেকেন্ড স্টোরিটা ভালো লেগেছে সেটা তিনি বলেছেন। ফুয়াদ ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আহিদুল ইসলাম অমি, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন আবু তালেব আহমেদ, এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এখানে লিখেছেন এমডি শামীম ইসলাম, এবং তার কাছে খুব ভালো লাগছে। আমাদের সাথে ইমন সরকার আছেন এবং তিনি বলছেন ভয় পেয়েছেন। ইসরাত জাহান জুই আমাদের সাথে আছেন, অনেকদিন পরে তিনি শুনছেন, অনেক ভালো লাগছে, ওয়েলকাম ব্যাক, আশা করছি এখন থেকে রেগুলার পেয়ে যাব। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়া মোহাম্মদ নাসির কাতার থেকে লাইভ শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে নূর হাসান আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি হাসান আহমেদ, রাকিবুল ইসলাম পলাশ আমাদের সঙ্গে আছেন মংলা থেকে, তারা শুনছেন ভোট এফ এম। তাহসিন আরাফাত আমাদের সঙ্গে আছেন এবং তিনি লিখেছেন লাইফ ইজ ইম্পসিবল উইদাউট ভোট এফ এম। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও রিয়াদ হাসান রাজু, এছাড়াও পারভেজ আহমেদ, পারভেজ আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ইশরাক রাফিন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আচ্ছা তিনি লিখেছেন যে ইশরাক লিখেছেন যে রেকর্ডগুলো প্লে করা হয় সেগুলোর কোয়ালিটি ভালো হওয়া উচিত, আপনি ঘটনাটা শুনবেন সেটা আশা করব। আপনি যখন রাস্তায় কোনো মানে কোনো কিছু দেখেন, যেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখেন যখন, তখন আপনি কিন্তু ঘটনাটা দেখেন, এটা সিসি ক্যামেরা দিয়ে তোলা হয়েছে নাকি 35 ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, তখন কিন্তু সেটা মাথায় থাকে না। আর যারা পাঠাচ্ছেন ঘটনা, তাদেরকে আমরা কোনোভাবে ঘটনা পাঠাতে বলতে পারি, আমরা বলতে পারি না যে আপনি স্টুডিও ভাড়া করে সেখান দিয়ে সেখানে গিয়ে রেকর্ড করে আমাদের ঘটনা পাঠান, দ্যাট ইজ ইম্পসিবল, রাইট? সো একটু মেনে নিতে হবে সবাই যারা ঘটনা পাঠান। তবে যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকেও একটু বলবো যে আপনারা সাধারণত একটু বন্ধ জায়গায় ঘরের দরজা বন্ধ করে যদি আপনি রেকর্ডটা করেন, এবং আপনি যদি রেকর্ডটা একটু কাছে থেকে এবং যখন কথা বলবেন তখন যদি এদিক ওদিক না সরে গিয়ে মানে একই জায়গায় কাছে একই দূরত্ব মেনটেন করেন, যদি একই ডিস্টেন্স যদি মেনটেন করেন আপনার রেকর্ডিং ডিভাইস থেকে, তাহলে আপনার দেখবেন যে রেকর্ডিংটা অনেক ভালো হবে আর কি। এছাড়া দেখতে পাচ্ছি আমাদেরকে পাবেল খান আছেন আমাদের সঙ্গে, যুবরাজ দাস আমাদের সঙ্গে আছেন, আবির হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। আপনি যদি আসতে চান তাহলে আমাদের এই অ্যাড্রেসে আপনি ইমেইল করতে পারেন, সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm, আমাদের ঘটনা পাঠাতে পারেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। যদি আপনি স্টুডিওতে আসতে চান তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর আপনি যদি আমাদের সাথে ফেসবুকে আসতে চান তাহলে www.facebook.com/radiofurti অথবা www.facebook.com/bhutfm.rasel, এ দুটো অ্যাড্রেসে কিন্তু চলে আসতে পারেন। আর আমাদের সঙ্গে যদি SMS আমাদেরকে যদি পাঠাতে চান তাহলে চলে আসুন, পাঠিয়ে দিন আমাদেরকে SMS মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। অনেক অনেক ঘটনা চাই কিন্তু আমরা, চলছে ভাষার মাস, চাচ্ছি আপনাদের কাছ থেকে এমন কিছু ঘটনা যে ঘটনাগুলো শুনলেই আসলেই রক্ত হিম হয়ে যায়, এবং যে ঘটনাগুলো আপনারা লিখে পাঠাবেন আমরা সেই ঘটনাগুলো পড়ে শোনাবো, অথবা অডিও ক্লিপ করে পাঠাবেন, অথবা স্টুডিওতে আসলে তো আমাদের সবসময় আমরা সেক্ষেত্রে রাজি। আমরা এখন চলে যাবো আবার হাফেজ মঈনুদ্দিন ভাইয়ের কাছে তার সেকেন্ড স্টোরি শোনার জন্য, তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে, স্টে টিউন। আপনার নামটা তো আমরা বলেই দিলাম, আমরা সরাসরি ঘটনায় চলে যাই।
ঠিক আছে ভীম, আমি একটা মেয়ে জিন ছাড়াতে গেছিলাম, ফেব্রুয়ারি 2 তারিখে তো পরীক্ষা, পরীক্ষার আগে দিয়ে ওকে জিনে যে ধরা, তো ও ছিল, তার গায়ের রংটা ছিল কালো বর্ণ। আমি যখন ওর গার্জেন সবাইকে নিয়ে বসে জিনটাকে হাজির করানো হয় ওর শরীর থেকে, তখন তার গায়ের রংটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, একেবারে হলুদ বর্ণ, যা দেখতে খুব সুন্দর দেখা দিচ্ছিল।
আচ্ছা,
মেয়েটার গায়ের রং ছিল কালো, কিন্তু যখন তাকে আমি বসাইছি, বসে যখন কাজ করতে জিনকে হাজির করালাম, তখন ওর গায়ের রং একেবারে পরিষ্কার, আর ও কিন্তু চোখে কাজল দেয়নি, তখন তার চোখটার মধ্যে পুরো টানা ধরে টান কাজল ছিল। যখন সেটা হাজির করলাম তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি আস কোথা থেকে ধরছো বা কেন বা ধরছো, তুমি চলে যাও। ও কথা বলে না, ও শুধু ঘুমাইতেছিল, কান্না করতেছিল, ভুম ভুম করে কান্না করতেছিল। তখন আমি ওকে বলছি, দেখো তুমি আজকে চলে যাবা, তুমি এখানে থাকতে পারবো না, কোথা থেকে আসছো বলে দাও, তুমি থাকতে পারবো না, চলে যাও। ও যখন বারবার কথাটা বলতেছে, ও এমন রাগাম্বিত হয়েছে যে ও যখন চোখটা খুলছে, চোখ বন্ধ ছিল তো, চোখটা যখন তাকালো আমাদের দিকে, সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই ঘরের বাতিটা ফিউজ হয়ে গেছে, আপনাআপনি বন্ধ হয়ে গেছে, আর ওর চোখ এমন হয়েছে যা ওর তো সবাই ভয় পাইছে, চোখটা ব্যতিক্রম, পুরো একেবারে ব্যতিক্রম, যা সবাই দেখে ভয়, আর ঘরের বাতিটা ফিউজ হয়ে যাওয়ার কারণে সেই ঘরটাতে এমন আলো হয়েছে মনে হয়েছে ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুনের আভা যেমন পুরো ঘরটা লাল করে ফেলে, এরকম ঘরটা আলোকিত হয়ে গেছে।
আচ্ছা,
এরপরে যখন আমি বললাম যে তুমি চলে যাবা, তখন ও আমাকে বলছে ঠিক আছে যাব, আমাকে লাল শাড়ি দিতে হবে আর একটা মুরগি দিতে হবে, আমি ঢাকেশ্বরী মন্দির থেকে আসছি।
আচ্ছা,
আমি ঢাকেশ্বরী মন্দির থেকে আসছি, আমি সেখানে চলে যাব, তোমরা সেখানে গিয়ে একটা মুরগি আর লাল শাড়ি দিয়ে এসো, তারপর আমি যাব। প্রাণী মন্দিরকে বললাম ঠিক আছে, আপনারা একটা লাল কাপড় দিয়ে একটা মুরগি দিয়ে ঢাকেশ্বরী মন্দিরকে নিয়ে যে দিয়ে আসেন, ও থাকবে না, চলে যাবে। পরবর্তীতে তারা সুস্থ হয়ে আসে, সে জিনটা চলে যায়, সেটা মন্দির থেকে আসা ছিল, ঢাকেশ্বরী মন্দির থেকে।
আচ্ছা, এবং আপনি দেখলেন যে যখন চোখ খুললো তখন লাইট ফিউজ হয়ে গেল,
লাইট বাকিটা।
আচ্ছা, আপনি তো আজকেও আমাদের ফেসবুকে ছবিতে নেই, আপনি ছবি তোলেন না, আপনি টিভি দেখেন
না, আমি কখনো
সিনেমাও দেখেন না,
কিচ্ছু
দেখেন না, কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু হরর ফিল্মে মানে দেখি, এবং এই জিনিসগুলো কিন্তু হয় যে এরকম চোখ খুললো, লাইট ফিউজ হয়ে গেল, এই জিনিসগুলো কিন্তু দেখে দেখেন, মানে ব্যাপারটা হচ্ছে কিছু যে সমস্ত জিনিস সব মানে মানুষজন শোনেন বা বহুদিন ধরে প্রচলিত, সেই সমস্ত জিনিসই কিন্তু পরে বইয়ে লেখা হয়, সেই সমস্ত জিনিসই কিন্তু মুভিতে উঠে আসে। তো যাই হোক, আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো, আমরা আপাতত
একটা জিনিস বলে নেই। আমি এই বিষয়ে প্রায় তিনটা চারটা জায়গায় এরকম হয়েছে, যেমন আমি একটা ফ্যাক্টরিতে গেছিলাম, সমস্যা ছিল, যখনই বসছি হাজির করাবো, ওই সময়তে তার ছয়টা বাতি ছিল, টিউবলাইট গুলো লম্বা, সাথে সাথে শেষ হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে। পরের লোক আমাকে জিজ্ঞেস করতেছে, ভাইয়া বাতি কেন ফিউজ হয়? তখন বললাম, হ্যাঁ বাতি ফিউজ হয়ে গেছে, সেটা নিয়ে এসে।
ওকে, আমরা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করবো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
Night comes alive with Gramophone and you are listening to Radio Food 3.0 FM. আমি রাস্তা লাচির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের ভূত এফএম এ আরো একবার স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, উইচ ইজ bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা আবারও যাব আমাদের আরেকজন অতিথি, যিনি একটু আগে আপনাদের ঘটনা শোনালেন, তার কাছে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনা যাব আমরা।
ধন্যবাদ রাসেল ভাই, আমি সোহাগ বলছিলাম।
জি,
আমি এই ঘটনাটা বলছি, এটা হচ্ছে আমার বাবার সাথে ঘটা, এটা অনেকদিন আগের। আমি গতবার শোতে যখন এসেছিলাম, তো সেই শোটা শোনার পরে আমার বাবা আমাকে বলছিল যে আমার সাথে একটা ঘটনা আছে, তুমি এই ঘটনাটা শুনতে পারো আর বলতে পারো ইয়েতে ফুটিতে। তো আমার বাবা আমাকে যেভাবে বলছিল, এটা অনেকদিন আগের মানে ঘটনা, যেটা হচ্ছে আমার বাবা যখন বিয়েই করেনি, আই মিন আমরা যখন এখন হইনি, তখনকার ঘটনা অনেক মানে, তখন আমার বাবা খুব ইয়াং, 17-18 বছর বয়স এই টাইপের। সো আমার বাবা হচ্ছে কি যে, যখন রাত ভর হচ্ছে কি যে, অনেক রাত পর্যন্ত জেগে থাকতো আর হচ্ছে অনেক জায়গায় যেত, ঠিক আছে। তো এরকমই আমাদের যে রাজশাহী শহর, রাজশাহী শহরের যে আলুপট্টি মোড় বলে একটা মোড় আছে, এই মোড়টা হচ্ছে অনেক পুরনো একটা মোড়।
আচ্ছা।
আর এই মোড়ের উত্তর দিকে একটা রাস্তা চলে যায়, যেটা হচ্ছে ঘোড়ামারা থানা। তো এইদিকে আমি একটু বলে রাখি যে, রাজশাহীটা হচ্ছে হিন্দুদের একটা ইয়ে ছিল, অধ্যুষিত একটা এলাকা ছিল একটা সময়, এখানে অনেক হিন্দু ছিল, এখন বর্তমানে এটা কমে গেছে। কিন্তু হিন্দুদের যে বাড়ির যে কালচারগুলো ছিল, এই কালচারে বাড়ি এখনো রাজশাহীতে আছে। আপনি যদি রাজশাহীর আনাচে কাঁচে ঘুরেন, এরকম দেখতে পাবেন যে অনেক আগের মতো বাড়ি, আগের ডিজাইনের বাড়ি। তো এরকমই ওই জায়গায়, আলুপট্টি থেকে উত্তর দিকে ওই জায়গায় একটা হচ্ছে বাড়ি ছিল, ওখানে হচ্ছে আমার আব্বার হচ্ছে কি যে চাচি, তার মানে আমাদের দাদি হচ্ছেন। তো ওই চাচিদের বাসায় কোন একটা ভ্যাকেশনে সবাই এক জায়গায় বেড়াতে যায়, তো ওই চাচিদের বাসায় হচ্ছে কি যে আব্বা, ওই চাচি, চাচা আর হচ্ছে আব্বার একজন ফ্রেন্ড থাকেন রাত্রে। তো ওই বাসায় যখন থাকা শুরু করছেন, তখন হচ্ছে আমার বাবা একদিনকে রাত্রে শুনছেন কি যে ওই বাড়িতে ছাদে কোনো একটা সমস্যা আছে। আমি বাড়িটার একটু ডিসক্রিপশনটা দিয়ে দিয়ে দেব যে, বাড়িটা একটা লম্বা বাড়ি ছিল, দুইতলা বাড়ি, আর বাড়ির সামনে হচ্ছে একটা করিডোর ছিল, লম্বা একটা করিডোর ছিল, আর দুইতলা বাড়ি, ছাদ সিস্টেম। তো ছাদের উপরে ছিল হচ্ছে রান্নাঘর। তো একদিনকে রাত্রে আমার বাবা ঘুমিয়ে আছে, মাঝরাত্রের দিকে হচ্ছে যে আমার বাবার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার পরে আমার বাবা শুনতে পাচ্ছে কি যে কোন একটা সময় যদি রান্নার আয়োজন করা হয়, রান্নার আয়োজনে ওই যে মশলা বাটার জন্য যেই শব্দটা হয়, পাটা এবং শিল দিয়ে যেটা হচ্ছে মশলা করে এটার যে শব্দটা হয়, এই শব্দটা হচ্ছে হচ্ছে কোথায় থেকে হচ্ছে, ওই রান্নাঘর থেকে হচ্ছে, মানে ছাদের উপর যে রান্নাঘর হচ্ছে এই রান্নাঘর, এই রান্নাঘর থেকে হচ্ছে। এখন আমার বাবা বলছে, আমার ওই চাচিকে, বাবার চাচিকে বলছে, মানে আমার দাদিকে বলছে যে দাদি এটা কি হচ্ছে, তখন হচ্ছে একটু ঘুমিয়ে যা, এটা শুনতে হবে না তোকে। তখন বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে, তখন হচ্ছে কি যে আমার আব্বা ঘুমিয়ে যায়। পরবর্তী দিন আবারও ঠিক একইভাবে, এবার হচ্ছে ওই যে থালা বাসন নাড়াচাড়া করার যে শব্দ, এইরকম শব্দ হচ্ছে। তখন আমার আব্বা একটু কিউরিয়াস হয়ে, আমার আব্বা একাই বলে কি যে আজকে আমি যাবো ছাদে গিয়ে দেখবো। আর একটা বিষয় কি যে আমার আব্বার একটা জিনিস খুব ছিল যে একটু মানে রাত ভর ঘুরে বেড়াতো, আর হচ্ছে কি যে মানে দোয়া দরুদের উপরে খুব বিশ্বাস ছিল আমার আব্বার। তো আমার আব্বা ছাদের দিকে আস্তে আস্তে উঠে যায়, সিঁড়িতে সিঁড়িতে উঠে যায়। উঠে যাওয়ার পরে যখনই ছাদের ফ্লোরে যখনই পা দেয়, তখনই হচ্ছে এই আওয়াজগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমার আব্বা একটু দাঁড়িয়ে যায়, বলে যে হঠাৎ বন্ধ হয়ে গেল। তারপরে আবার এগিয়ে যায়, যাওয়ার পরে দেখে কি যে কিছু নাই, একেবারে রান্নাঘরের মধ্যে কিছু নাই, কিন্তু ওই বিল্ডিং এর পাশে একটা লম্বা একটা নারিকেল গাছ ছিল। এই নারিকেল গাছটা খুব জোরে বাতাস হচ্ছে, এই নারিকেল, শুধু নারিকেল গাছটাই খুব জোরে বাতাস হচ্ছে, আর বাতাসে মনে হচ্ছে যে নারিকেল গাছটা একেবারে পড়ে যাবে,
পড়ে যাবে
এত বাতাস হচ্ছে। তখন ওই নারিকেল গাছের দিকে তাকিয়ে আমার আব্বা শুধু বলছিল যে, একটা কথা বলছিল যে আমি, আমরা তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমরাও আমাদের কোনো ক্ষতি করো না। এটা বলে আমার আব্বা হচ্ছে কি যে সূরা ইখলাস তিনবার পড়ে একটা ফু দিয়ে দেয় ওই নারিকেল গাছের দিকে করে ফু দিয়ে দেয়। তখন হচ্ছে কি যে ওই বাতাসটা বন্ধ হয়ে যায় নারিকেল গাছ থেকে। এখন ওখানে থাকা তো শেষ হয়ে গেল, যদি ঘটনা ইয়ে হতো মানে এখানে বন্ধ হয়ে তো ভালো হতো, বাট আমার আব্বা এরপর থেকে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করা শুরু করে। সমস্যাটা হচ্ছে যে তারপরে একদিন কি রাত্রে হচ্ছে কি যে আমার বাবা যে আগের সময় তো প্রেক্ষাগৃহে বা সিনেমা হলে যে সিনেমা দেখা হতো, এরকম একদিন কি রাত্রে সিনেমা দেখে হচ্ছে উনি বাসায় যাচ্ছিলেন। তো কাদিরগঞ্জের ওইদিকে বা হচ্ছে রাজশাহী বাস টার্মিনালের পেছনের দিকে বা দক্ষিণ দিকে যদি বলি, তো এগুলো নিয়ে অনেক নারিকেল গাছ আর অনেক মন্দির ছিল আগে, যখন এটা অনেক আগে মন্দির ছিল, অনেক বড় বড় গাছপালা ছিল। তো এরকমই ওই কাদিরগঞ্জের ওইদিকে একটা জায়গা দিয়ে,
এটাকে আরেকটা ঘটনা বলছেন আপনি,
মানে ওই ওই দিনকার পর থেকে আমার বাবার সাথে যে ইয়েটা শুরু হয়,
ছোট করে বলতে হবে সময় হবে।
তো হচ্ছে কি যে আমার বাবা হচ্ছে কি যে রাত্রে চলে আসছে, তো ওখানে যে মন্দিরটা ছিল, মন্দিরটা একটু বলে দিই, মন্দিরের হচ্ছে এক পাশে, মানে যদি বলি যে হচ্ছে পূর্ব পাশে, পূর্ব পাশে 500 মিটার মানে হাফ কিলোমিটার নারকেল বাগান, তারপরে মন্দির, তারপর আবার পশ্চিম পাশে 500 মিটার নারকেল বাগান ছিল একটা সময়, ওগুলো সব কেটে ফেলেছে, তারপরে হচ্ছে একটা মসজিদ। তো আমার বাবা রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে চলে আসছে, আসার সময় দেখছি কি প্রথম অংশে যে নারকেল বাগান, এখানে ঢোকার সময় দেখছি কি যে একটা হিন্দু ধর্মাবলম্বীর যেটা হচ্ছে কালী দেবীর যে একটা অবয়ব, কালো একটা অবয়ব ওই নারকেল বাগানের মধ্যে দাঁড়ায় আছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স আমার বাবার কাছ থেকে।
আচ্ছা,
আমার বাবা এই জিনিসটা দেখার পরে তাড়াতাড়ি হচ্ছে কি যে সে করে কি যে মাটি থেকে একমাত্র ধুলা তুলে নেয়, ধুলা তুলে নিয়ে ওটাতে তিনবার সূরা ইখলাস পড়ে নেয়। পড়ার পরে তিনি আস্তে আস্তে চলে যান, চলে যাওয়ার পরে যখন মন্দিরের সামনে আসেন তখন দেখেন কি যে ওটা নাই, আবার মন্দির পার হয়ে যখন যান তখন দেখেন কি আবার ওই জিনিসটা আছে। তারপরে উনি ওই সূরা ইখলাস পড়ে ওই মাটিটুকু ওইদিকে ছুঁড়ে মারেন, ছুঁড়ে মেরে যখনই ছুঁড়ে মারেন তখনই ওটা ভ্যানিশ হয়ে যায় ওখান থেকে। তারপরে হচ্ছে তিনি মসজিদের কাছে যে ওই বারান্দায় যে বসে পড়েন, তখন ইমাম সাহেব বের হয়ে আসে, বলে কি যে কি ব্যাপার এত রাত্রে তুমি মসজিদের বারান্দায় কি করছো? তখন আমার বাবা বলে যে হুজুর এই ঘটনা যে আমার সাথে এরকম হয়েছে। তখন বলছে কি যে ঠিক আছে তুমি চলে যাও আর কিছু হবে না। এরপরে আরেকদিন আমার বাবা হচ্ছে কি যে আমাদের হুজুর বলছে যে
বলেন বলেন হ্যাঁ বলেন
আমাদের হুজুর ওই হুজুর বলছে কি যে তোমাদের তোমরা কোরআন পড়তে আসো, এই জায়গায় কুলখানি হবে, কোরআন পড়তে আসো। তো কোরআন পড়তে এসে তখন হচ্ছে কি যে অনেক রাত্রি হয়ে যায়, আমার বাবা বলছে কি যে ঠিক আছে হুজুর আমরা চলে যাচ্ছি। তো চলে যাওয়ার সময় আমাদের কাদিরগঞ্জে একটা সময় অনেক বড় বড় পাইকরের গাছ ছিল, তো চারজন বন্ধু ছিল, চারজন বন্ধু তিনজন বন্ধু এক রাস্তা দিয়ে চলে যায়, আমার বাবা আর এক রাস্তা দিয়ে চলে আসে। দেন তখন হচ্ছে কি যে আমার বাবাকে বলছে কি যে ওই পাইকর গাছ থেকে অনেক বড় বড় ঢিল পড়া শুরু হয়। তখন আমার বাবা বলে কি যে আবার সেই কথা, কোরআন শরীফ যেহেতু সাথে আছে তখন চারটা ঢিল কুড়ে নিয়ে ওই গাছটাকে বন্ধ করে দেয়। তখন আমার বাবা যখন বাসায় যায় তখন আমার বড় মা বলে যে তুমি কি করে আসছো, তখন বলে যে না কিছু না। তো তখন বলে যে ঠিক আছে যাও ঘুমিয়ে যাও। পরবর্তী দিন যখন ফজরের নামাজ পড়তে যান, মৌলানা সাহেব তখন ফজরের নামাজ পড়ে তখন বলে কি যে শের মোহাম্মদ তুমি এখানে আসো। যখন যায় তখন একটা জোরে থাপ্পড় দেয়, থাপ্পড় দেওয়ার পরে বলে যে তুমি কালকে রাত্রে কি করেছো, তখন হচ্ছে কিছু করিনি। তো তখন হচ্ছে তুমি কালকে রাত্রে একটা গাছ বন্ধ করে দিয়ে আসছো। আশ্চর্যের বিষয় যে এখানে দুইজনকেই, আমার বড় মা এবং মৌলানা সাহেব দুইজনকেই হচ্ছে কি যে স্বপ্নের মাধ্যমে দেখানো হয় যে আমাদেরকে আটকে দিয়েছে, আমাদেরকে ছাড়িয়ে দিতে বলে। তো তখন মৌলানা সাহেব বলেন যে ঠিক আছে ছাড়িয়ে দিই, ছাড়িয়ে দেন তাহলে হচ্ছে, ছাড়িয়ে দাও তাহলে আর কোনো সমস্যা হবে না। এরপর থেকে আমার বাবার আর কোনো সমস্যা।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরের ঘটনায় যাবো, হাফেজ মইনুদ্দিন ভাইয়ের কাছে তার একটা ঘটনা রয়েছে, সেটা আমরা শুনবো।
নতুন বাড়ি আমাদের এলাকার থেকে লালবাগ এলাকার কাছে নতুন বাড়ি তৈরি করা হয়। বাড়িটা তো বেশ পুরনো ছিল, যখন ভাঙা হয়েছে বাড়িটা সে বাড়ি থেকে কান্না শব্দ হইত, কান্না শব্দ হতো পরে তারা এই বাড়িটা হুজুরটা কেনা বাধা দিলেন। পরবর্তীতে যখন নতুন বাড়ি করা হলো, দোতলা বাড়িটা খুব দ্রুত করে কালারিং করেছেন, কিন্তু সেখানে এখনো লোকজন কেউ বসবাস করেন নেই, যান নেই এখনো। কিন্তু প্রতিটা রুমের মধ্যে এবং প্রতিটা দরজার কাছে সামনে দিয়ে রক্ত দিয়ে লেখা ছিল ওম, ওম লিখে রাখছে এবং ঘরের ভিতরও সে রক্তে তাকে ওম লেখা। তো যখন উনি দেখলেন এই রক্তের ভেজা প্রতিটি দরজার সামনে এবং ঘরের ভিতরে ও দেয়ালে ওম লেখা, উনি খুব ঘাবড়ে গেলেন যে কি ব্যাপার এটি, কি ঘরে তো কোনো লোক নেই, ঘরে কোনো লোক এখনো আসেনি, থাকে নাই, এই রক্ত দিয়ে দেয়াল গুলো নষ্ট করলো কি। আর তখন উনিও বুঝতে পারছেন যে ঘরটা কেমন গুমোট, বাধা ভার ভার লাগে। তখন সে মলন সাহেবকে বললেন যে আপনারা যে ঘর বাধা দিয়ে আসছেন, আমার এরকম এরকম সমস্যা দেখা দিতেছে, প্রতিটা দেয়ালের মধ্যে রক্তের মধ্যে ওম লেখা। তখন হুজুর এসে বলতেছে যে ঠিক আছে এটা তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা পারবো না, আপনি অন্য কাউকে স্মরণ করতে পারেন। পরবর্তীতে সে আমার কাছে আসে, আমি সেখানে উপস্থিত হই। উপস্থিত হয়ে যখন আমি বসি তখন আমি বুঝতে পারি যে এটা জিনের আস্তে আছে। তো রাত্রে ওদের সাথে আমি বললাম রাত্রে আড়াইটার দিকে আমার সাথে বসেন। রাত্রে বসলো, আমি কোরআনের থেকে একটা সুরা আয়াত কাগজের মধ্যে লিখি। যখন আমি কোরআন খুলে লিখতে আরম্ভ করলাম তখন খুব বিরক্ত করতেছে, দরজাগুলো নিচ থেকে বন্ধ হইতেছে খুলতেছে।
এটা আপনি একদম মানে তার মানে এটা হয়, এটা আমরা যা দেখি আমরা তার মানে এটা হয়। আচ্ছা, খুব
তখন ওই লোক তো যিনি আমার সাথে বসা ছিলেন উনি ভয় পেয়ে বলতেছেন মাইজিদ ভাই এটা আমার ঘরের না, হয়তো আপনাকে সাথে করে কিছু নিয়ে এসছে। আমি হাসিয়া বলতেছি না আপনি চুপচাপ বসেন, কোনো ভয় নেই। উনি বলতেছে আমি থাকতে পারবো না, কারণ দেখতেছে উনি স্বচক্ষে দেখতেছে দরজা খুলে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, আর আমাকেও বিরক্ত করতেছে। উনি চলে গেলেন। পরবর্তীতে আমি যখন লেখা আরম্ভ করলাম তারপর আমাকে খুব বিরক্ত করাতে আমি রেখে দিলাম, লেখাটা বন্ধ করে দিয়ে আমি মোড়া কাবায় বসে পড়লাম হাজির করানোর জন্য। লোককে হাজির করে কেন বিরক্ত করে আমি এটা দেখব। আমি মোড়া কাবায় যখন বসে হাজির করালাম তখন সে এসে বলতেছে যে যখনই বাড়িটা পূরণ ছিল সেই বাড়িতে একটা ছোট্ট মাটির কলসের ভিতরে তাকে বন্দি করা ছিল।
আচ্ছা,
যখন মিস্ত্রি ঘর যারা কাজ করে
তখন ওটা ভেঙে গেছে,
যখন খুঁড়ছে ভেঙে ফেলাতে ওর মুক্তি আজাব পেয়ে গেছে। উনি বলতেছে এখনই বাড়ি আমি থাকবো, আর কাউকে থাকতে দিব না, আমি যখন যেহেতু ছাড়া পেয়ে গেছি আমাকে এখন বন্দি করাও যাবে না, আমাকে তাড়ানো যাবে না, আমি এই বাড়িতেই থাকবো আর এইখানে কাউকে আসতে দিব না।
পরে আপনি কি তাকে তাড়িয়েছেন এখান থেকে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও 48.0 FM, আমি রাস্তেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ আরো একবার, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন, আর আপনারা শুনছেন সবসময় রেডিও 48। রাজিন আমাদের এস এম এস করেছেন আমাদেরকে, এম এইচ মোমিন ফ্রম গাজীপুর, এছাড়াও এন এ এন এফ আমিনুল হক আমাদের সাথে আছেন শাহজাহানপুর থেকে, এছাড়া আমাদের সাথে আছেন রয়েছেন তুলি, এছাড়া আছেন আমাদের সাথে সালমান মনির, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আমাদেরকে সাগর আমাদের সঙ্গে রয়েছেন, এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন দেখতে অন্তু, এছাড়াও এম ডি হাবিব আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন স্বাগত লালপুর থেকে, এছাড়াও মেহেদি হাসান চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আশরাফ সিলেট থেকে, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি নাসিম ফার্মগেট থেকে, আমাদের সাথে দেখতে পাচ্ছি এস কে শামীম আছেন, এস কে, তারপরে সৈকত আমাদের সঙ্গে রয়েছেন, অনামিকা ফরিদপুর থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন আজমিরা, এছাড়া আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি ফুর্তি শুভ চক্রবর্তী, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি থাকতে চান, আপনি যদি আমাদের এস এম এস করতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের নতুন একজন অতিথি আছেন, তার নামটা আমরা একটু জানতে চাই, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা।
আমার নাম নজরুল ইসলাম অপু, আমি কুস্তলা থেকে এসেছি, আমি এখন উদ্ভিদ বিজ্ঞানে অনার্স করছি, অনার্স থেকে বসে পড়ছি।
আচ্ছা, শুনি আপনার ঘটনা।
আমি আমার স্টোরিতে চলে যাচ্ছি,
যেটা আপনি আমাদের পাঠিয়েছেন সেই ঘটনাটা আমরা শুনি।
আচ্ছা, ঠিক আছে।
জি,
ঘটনাটি হচ্ছে 2009 সালে, তখন আমি নবম শ্রেণীর স্টুডেন্ট। রাসেল ভাই, বলে রাখা ভালো, আমি সবসময় পাঁচ অক্ত নামাজ পড়ি এবং আমি একজন কোরআনে হাফেজ।
আচ্ছা,
তো সবসময় পাঁচ অক্ত নামাজ পড়ি, এটা মানে আমার একটা অভ্যাস। আমাদের এলাকার একটি ঘটনা, আমাদের এলাকাতে একজন মুসল্লি ছিল যিনি একজন পরহেজগার, এবং বলা যায় এলাকাতে সবাই তাকে অনেক ভালোভাবে চেনে এবং খুব শ্রদ্ধা করে তাকে, অনেক ভালো একজন লোক। তো রাসেল ভাই, যে ঘটনাটি সেটি হচ্ছে, মানে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি ঘটার ঠিক আগে যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে, আমাদের এলাকার অপোজিটে যে একটি রাস্তা ছিল, রাস্তার অপোজিটে হচ্ছে মসজিদ। তো মসজিদে নামাজ পড়তে যেতে হলে ওই রাস্তাটি ক্রস করতে হয়। তো ওই রাস্তাটি ক্রস করতে গিয়ে অন্য এক মুসল্লি ট্রাকের ধাক্কায় মারা যায়। তখন থেকে মসজিদের ইমাম সাহেব অনেক মানে মুরব্বীদেরকে বলেছিল যে আপনারা একটু দেখে শুনে রাস্তা পার হবেন। তো আমাদের এলাকাতে যে মুরব্বীটি ছিল, যাকে আর কি আমরা সবসময় শ্রদ্ধা করি, তিনি সবসময় দেখতাম যে ফজরের নামাজের যখন আজান হতো তখন সে বাসা থেকে বের হতো, এবং আমি যখন বাসা থেকে বের হতাম, বাসা থেকে বের হয়ে যখন রাস্তায় আসতাম, তখন আমি আমার এলাকার মোচর থেকে তাকে দেখতে পেতাম তার বাসার সামনে, এবং তিনি ওই এলাকার একজন স্থানীয় মুরব্বী। তো আমি যখন তাকে দূর থেকে দেখে আমি তার কাছে আসতাম এবং তাকে সালাম দিতাম, এবং সে সুন্দরভাবে আমার সালামের জবাব নিত। এবং যে ঘটনাটি ঘটতো, তখন আমি যেতাম আমার পাশাপাশি, সে যেত জিকির করতে করতে যেত, তখন আমি কখনই আমি তাকে কোনো কোশ্চেন করিনি এ ব্যাপারে, বা কোনো ব্যাপারেই তাকে আমি কোনোদিনও কোনো কোশ্চেন করিনি। তো এভাবে অনেকদিন আমরা একসাথে নামাজ পড়ি, আমরা রাস্তা পার হই পাশাপাশি, সে আমার সাথে একসাথে রাস্তা পার হয়। তো এই ব্যাপারটি, এর কিছুদিন পর তিনি মারা যায়, লোকটি মারা যায়। মারা যাওয়ার পর সামহাও আমি কোনো কারণে কয়েকদিন আমার ফজরের নামাজটা মিস হয়। তো একদিন আম্মু আমাকে অনেক বকাঝকা করতেছে, বলতেছে কি তুই আগের মতো ফজর নামাজ মসজিদে গিয়ে আদায় করিস না, এটা তো ঠিক না, তুই কালকে থেকে নামাজ পড়বি মসজিদে গিয়ে। তো ফজরের নামাজের সময় আম্মু আমাকে ডেকে দিল এরপরের দিন ডেকে দেওয়ার পর আমি যথারীতি উঠলাম। উঠে গিয়ে যখন আমি বাসা থেকে বের হওয়ার যে মোচরটা, সেই মোচরটাতেই আমি আবার তার বাড়ির সামনে তাকে আবার দেখতে পেলাম। এবং আমি যখন তাকে দেখছি তখন আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে তিনি মারা গেছে, এই সেন্সটা আমার মধ্যে একটুও আসেনি সত্যি কথা। তখন আমি তার পাশাপাশি গেলাম এবং তাকে আমি আবার সালাম দিলাম। সে আমার সালামের উত্তর নিল। উত্তর নেওয়ার পর তারপর আমি যখন যাচ্ছি সেও আমার পাশাপাশি হাঁটছে। তো আমাদের ওই এলাকার একটি রিক্সা গ্যারেজ আছে, ওই রিক্সা গ্যারেজটিতে ভোর সকালবেলা অনেক, মানে ফজর নামাজের আগে এবং পর থেকেই অনেক রিক্সাওয়ালা আসে, মানে রিক্সা নেওয়ার জন্য। তো ওই রিক্সার গ্রেসটা যখন আমি ক্রস করছি, ঠিক তখনই আমার মনে পড়ল যে আমি যার সাথে হাঁটছি সে প্রায় কিছুদিন আগে মারা গেছে। তো এই ব্যাপারটা হওয়ার পর আমি সাথে সাথে তার দিকে তাকাই ঘুরে, কিন্তু আমি তখন তাকে আর দেখতে পেলাম না। ঘটনাটি ঘটার পর আমি অনেক ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার সাথে সাথে আমি খুব তাড়াতাড়ি দৌড়ে মসজিদে চলে যাই। মসজিদে গিয়ে আমি নামাজ পড়া শুরু করি। নামাজের পর আমি যেটা ভাবি সেটা হচ্ছে যে এই ঘটনাটা হয়তো আমি যেটা দেখলাম, যেটা আমি আমার সাথে ঘটলো, সেটা আসলে হতে পারে হ্যালুসিনেশন হতে পারে। তো আমি এটাকে তেমন কাউকে কিছু না বলে, কাউকে কিছু না জানিয়ে আমি এই ব্যাপারটা তত বেশি একটা সিরিয়াসলি নিলাম না। এরপরের দিন যথারীতি আমি আবার যখন ফজরের নামাজের আজান হলো, আমাকে উঠিয়ে দেওয়া হলো, আমি মসজিদের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে সেই মোচরে যখন আবার আমি আসলাম, ঠিক আবার সেই ঘটনা, আমি তাকে আবার দেখতে পেলাম। এবং এইভাবেই যে আমার ওই সময় কোনো সেন্স কাজ করছিল না যে আমি তাকে দেখছি সে মৃত বা কিছু, এরকম কোনো কিছুই আমার মধ্যে কোনো সেন্স কাজ করছিল না। আমি তার পাশাপাশি গিয়ে তাকে সালাম দিলাম, সে সালামে উত্তর নিল এবং আমার সাথে সাথেই সে হাঁটছে এবং একটু দূরত্ব রেখে সে হাঁটছে এবং জিকির করতে করতে হাঁটছে। ঠিক তখন আমি যখন ওই গ্রেসটি মানে ক্রস করার পর আমার মনে পড়ল যে আসলে আমার সাথে যে হাঁটছে সে আসলে মৃত। কিন্তু সেই সময়টাতে আমি আর পিছনের দিকে তাকালাম না। তখন আমার একটু ভয় হলো যে যদি আমি পিছনের দিকে তাকাই তাহলে হয়তো কিছু একটা ঘটবে। তো আমি সাথে সাথে হাঁটতে থাকলাম এবং দ্রুত হাঁটতে থাকলাম এবং সেও আমার সাথে হাঁটতে থাকলো। তো হাঁটতে হাঁটতে মসজিদ পর্যন্ত যখন আমরা গেলাম, আমি মসজিদে ঢুকবো তখন আর কি পিছন ঘুরে হয়তো জুতা নেওয়ার জন্য অথবা সম্ভব কোনো কারণে আমি পিছনের দিকে ঘুরলাম এবং যেটা দেখলাম সেটা হচ্ছে তিনি আমার দিকে হাত বাড়িয়ে আছে। এই অবস্থাতেই আমি তাকে আস্তে আস্তে ভ্যানিশ হতে দেখলাম। এমন ভাবে আমি এটা এরকম জিনিস কখনো কল্পনা করিনি যে এরকমটা হয় কিনা, যে মানুষ চোখের সামনে ভ্যানিশ হয়ে যায় কিনা। তো দেখলাম যে একদম ভ্যানিশ হয়ে গেল এবং আমি তখনও ভয় পেলাম, কিন্তু এতটুকু সাহস ছিল যে এটা হচ্ছে মসজিদ, আমার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তো এটা ভেবে আমি মসজিদে চলে গেলাম। মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। নামাজের পর আমি তখন ওই মসজিদের হুজুরকে ব্যাপারটি আমি বললাম যে এরকম একটা ঘটনা। তো মসজিদের হুজুর আমাকে বলল যে এটা হয়তো তুমি সবসময় অভ্যস্ত ছিলে তার সাথে নামাজ পড়তে যাওয়ার ক্ষেত্রে, হয়তো সে এই জন্যই হয়তো তোমাকে দেখা দিয়েছে। তো মসজিদের হুজুরটি কোনো কারণে এই ব্যাপারটি তার ছেলের সাথে আলোচনা করে, তার ছেলেকে জানায়। ছেলেকে জানানোর পর এরপর থেকে আমি আর কখনো এই ঘটনার সম্মুখীন হইনি, এই ঘটনাটি আর কোনোদিনও ঘটেনি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা ছোট্ট করে আমরা ফেসবুকে আপনারা যারা লিখছেন তাদের কথাগুলো পড়তে চাই। আমাকে অনেকে লিখছেন, সিলভার আয় আমাদের লিখেছেন যে রাসেল ভাই কেমন আছো, তোমাকে শুনছি মিরপুর চৌধুরী থেকে। এছাড়াও আমাদেরকে এমডি শাহরিয়ার লিখেছেন এবং তিনি বেশ ভয় পাচ্ছেন সেটা বুঝতে পারছি তার ইমেল পড়ে। আশিক মন আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে সীমা চেউতি এবং তিনি সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে আছেন, খুব ভয় পেয়েছেন। তিনি আই কে অলিভ ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি শাহরিয়ার, নতুন তিনি আমাদের সাথে জয়েন করেছেন, ফাহিম আহমদ আমাদের সঙ্গে আছেন, ফেসবুক থেকে পড়ছে কিন্তু, এহসানুর রহমান সিদ্দিকী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সাদমান হাফিজ, এছাড়াও এমডি শাহরিয়ার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে তিনি নতুন জয়েন করেছেন, আমাদের সাথে এস এইচ এ এইচ মাহবুব আমাদের সঙ্গে রয়েছেন, তিনি শুনছেন, মেহদি হাসান আমাদের সাথে রয়েছেন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আবদুল্লাহ আল মামুন, এছাড়া আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি অভিষেক অভি আমাদের সঙ্গে, এছাড়া আমাদের সঙ্গে এমডি শাহরিয়ার আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ইকারাস হুসাইন, এছাড়াও আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি আশফাকুর রহমান, এমডি শুভ ইউসুফ খান আমাদের সঙ্গে রয়েছেন, সজীব ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন জেসমিন এস সজল, নিঝুম রাকিব আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন এতক্ষণ পর্যন্ত, তারা আপনারা সবাই আমাদের ভিডিও ফুর্তির পেজে লিখছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আমাদের ভূত এফএম এর পেজেও অনেকে লিখছেন, সালমান আল আমাদের সালমান আলী আমাদের সঙ্গে আছেন, মিমি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এম ডি মাসুদ রানা, ইউসুফ হুসাইন আমাদের সঙ্গে রয়েছেন, নাইমুর সুজন আমাদের সঙ্গে রয়েছেন, সাইফুল আলম বাপ্পি আমাদের সঙ্গে আছেন, জাকির হুসেন আছেন, সবুজ হাওলাদার, বিধান চাকমা আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনিও শুনছেন আমাদেরকে, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আবির ইহসান, এছাড়াও ফুয়াদ ইসলাম সহ আরো অনেকে, এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে বিশাল বিশ্বাস আমাদের সঙ্গে আছেন এবং তার ডাকনাম বিপ্র, তিনি ওয়েস্ট বেঙ্গল থেকে শুনছেন এবং অ্যাপের ছবি আপ করেছেন, ফুল ভলিউমে শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি আপন বিন আবেদ, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন কাউসার নিশাদ, এস কে সাজু খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই রয়েছেন, আপনি যদি থাকতে চান তাহলে অবশ্যই অবশ্যই সারা সপ্তাহ জুড়ে আমরা আমাদের যে পেজগুলো আছে সেই পেজগুলোতে যাই, সেখানে আপনারা আপনাদের যে সমস্ত জানতে চাওয়া যে সমস্ত কথা সেগুলো আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আর আমাদের সঙ্গে এসএমএস এ অনেকে এখন এই মুহূর্তে আছেন, জুবাইর আছেন সিলেট থেকে, হিমেল আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি এছাড়াও রাজিন খান, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি সিয়াম আমাদের সঙ্গে, এমডি শামীম আছেন আমাদের সঙ্গে, শামীম হুসেইন আছেন আমাদের সঙ্গে, লাস্ট স্টোরিটা ভালো লাগলো লিখেছেন, রনি ফুলবাগ সিলেট থেকে আমাদের সঙ্গে রয়েছেন, রিভি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন জুবায়ের সিলেট থেকে, হিমেল আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন আয়না, এছাড়া অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রায়ার বাজার থেকে এমডি শাহিন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন এম এম আর মিল্টন চাঁপাইনবাবগঞ্জ থেকে, ভোলাহাট থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে রয়েছেন আরো অনেকেই এতক্ষণ পর্যন্ত এসএমএস যারা করলেন এবং আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। অনেক কক্সবাজার থেকে আছেন, খুলনা থেকে আনাতার ওয়াইফ আছেন আমাদের সঙ্গে, পাপ্পু রয়েছেন টঙ্গী থেকে, সামি রয়েছেন, সবাই সেকেন্ড স্টোরির অনেক প্রশংসা করছেন, সামনের এপিসোডে কিন্তু শুধুমাত্র ইমেইল দিয়ে দেখা যাক কি কোনো চমক রাখা যায় কিনা সেখানে, অনেক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আরিয়ান চট্টগ্রাম থেকে, আয়রা আমাদের সঙ্গে আছেন, শাহিন আমাদের সঙ্গে আছেন, সিয়াম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন আরো অনেকেই। আমাদের সাথে যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে কি করতে হবে, আগামী সপ্তাহে আমরা বলছি চলছে অমর একুশের মাস এবং চলছে অমর একুশের বইমেলাও, মানে ভাষার মাস চলছে এবং অমর একুশের বইমেলাও চলছে, এবং এই মহান মাসে আমরা চাই যে আপনারাও লিখুন, বাংলায় লিখুন এবং ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, ভয়ঙ্কর সব ঘটনা, এবং সেই ঘটনা লিখতে হলে যেটা করতে হবে আমাদের অ্যাড্রেসটা মনে রাখতে হবে, আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম @radio40.fm উইচ ইজ BHWTFM@radio40.fm, এছাড়া আপনি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে এবং সেই অডিও ক্লিপটি সিলেক্টেড হলে ডেফিনেটলি আমরা সেটা প্লে করব আগামী সপ্তাহে। সো আমাদের সঙ্গেই থাকুন, আমরা কথা বলব আপনাদের সাথে, কথা হবে আবারও আগামী সপ্তাহে, নতুন কোন একটা মানে প্ল্যান করছি আমরা এবং সেটা নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।
Exclusively on FusionBD.com.